8, 9, 2.
শোনা শুরু করলেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আরজে কিবরিয়ার সাথে, সঙ্গে আছে অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে কাজ করেছেন লোবান। ডর শুনছেন আপনারা সত্যেন, অপু এবং তার বন্ধু জহির ও শাহি আর রিফাতের জীবনে ঘটে যাওয়া নানা ভৌতিক ঘটনাগুলি নিয়ে। ডর সবসময় যে জিনিসটি মেনে চলে সেটি হল ভয় উপভোগ করবার জন্যে, ভয়ের অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসার জন্যে। পরিবেশ খুবই 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 গুরুত্বপূর্ণ। ডর আপনি শুনবেন মূলত নির্জন কোনো জায়গায়, সেটা হতে পারে আপনার রুম যেখানে অন্য কেউ থাকবে না, কিংবা কাছের কোনো বন্ধুটি। পারলে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন রেডিওর এবং হালকা করে আপনার ঘরের জানালাটা খোলা রাখুন। শুনতে থাকুন প্রিয় অনুষ্ঠান ডর এবং ডুবে যেতে থাকুন গল্পের একেবারে গভীরে। ফিরছি আবারও ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
টিন শেড বাড়ি, ওইখানে কেমন জানি মচমচ শব্দ হচ্ছে,
মানে কেউ যদি চালের উপরে
হাঁটছে।
এটা কি এমন হতে পারে অনেক সময় বেড়ালও কিন্তু রাতে
না, বেড়ালের এই সময় বেড়ালের শব্দ আর একটা মানুষের হাঁটার শব্দ, কিন্তু মানে
ওজনের
মানুষটা মানে ওজনের ডিস্টেন্সটা যে মনে হচ্ছে না একটু ভারী কিছু এখান দিয়ে হাঁটছে।
আমরা সেটাই একটু ক্লিয়ার হওয়ার জন্য আর কি,
সেটাই তো এটা আমরা তিনজনে শুনছি। তো আমরা তখন খুব ভয় পাইছি রাত্রে, যে এমন তো হওয়ার কথা ছিল না। তো সকালবেলা আমি ওদের বলতেও পারতেছি না যে তোমরা থাকো, কিন্তু ওরা চলে আসতে চাচ্ছে। কেন আমি জানি না, আমারও কিন্তু থাকতে ইচ্ছে করতেছিল না। আমি ভাবতে চলে যাবো। তো আমরা তখনই সকাল সকাল 10টার দিকে রওনা হয়েছি।
রওনা হওয়ার পর এই ফাঁকে আমি বাকি দুজনকে জিজ্ঞেস করিনি, মানে ওই ঘটনাগুলোতে আপনারা মোটামুটি একটু ভয় পেয়ে গেছেন?
আমরা যেহেতু একসাথে ছিলাম আর বিষয়গুলো সবাই একসাথেই আমরা রিয়েলাইজ করছি, যে প্রথম খাবার থেকে শুরু করে রাত্রে টিনের চালের উপরে হাঁটতেছে, আমরা মোটামুটি জড়ায় ধরে তিনজন শুয়েছিলাম।
সেই ভয় থেকেই আপনারা ডিসাইড করেছেন যে আর
আমরা থাকবো না, আমরা ব্যাক করবো। অনেক রিকোয়েস্ট করলো এই চাচা যে থাকো আর দুই একদিন থাকো, আমরা থাকি নাই যেহেতু ভয় পাইছি।
আপনারা তারপরে রওনা দিয়ে দিলেন?
রওনা দিয়ে দিয়েছি সকালে। আমরা তো পথে একটু সময় ওয়েস্ট করছি, মানে একটু যেহেতু তিন বন্ধু একসাথে আর এরিয়াটা ছেড়ে দিয়েছি আর ভয় নেই, আমরা ওইখানে ওই ছবি টুবি তুললাম, মজা টজা করতে করতে আস্তে আস্তে আমাদের ওই কাওড়াকান্দি যেখানে মাওয়ার ঠিক ওই পারে আসতে তখন প্রায় 3টা বেজে গেছে। তো 3টা বাজে আমরা ওইখানে এসে আবার ওই আমার ফ্রেন্ড শাহি ওর এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। হওয়ার পর ও আমাদেরকে মানে এখানে দেখে খুব ফেরিতে উঠার পরে আমাদের ফেরি পার হতে প্রায় 1-1.5 ঘন্টা লাগছে। তো এইবার আসার পরে আমরা খুব দ্রুত যে সন্ধ্যা, আমরা টার্গেট ছিল সন্ধ্যার আগে ফিরবো, কিন্তু যে কোনো প্রসেসে আমাদের দেরি হয়ে গেছে। তো আমরা যখন ওই কাওড়াকান্দি দিয়ে মানে আসতেছি, তো আসার সময় হঠাৎ পথে প্রায় সম্ভবত 10 কিলোর মতো আমরা যখন আসতেছিলাম তখন ওই জায়গাটা খুব খোলা ছিল,
মানে কাওড়াকান্দিতে নাকি মাওয়াতে, কাওড়াকান্দি পার হয়ে মাওয়াতে
আসার পরে
খোলা ছিল বলতে,
খোলা বলতে যেমন কুয়াশা,
কুয়াশা ধুলা মিলিয়ে
একটা অবস্থা, তবে রাস্তাটা দেখা যাচ্ছিল ক্লিয়ারই। তো আমরা দুজনে আমি ড্রাইভ করতেছিলাম, শাহি আমার পেছনে ছিল আর যদি একা ড্রাইভ করতেছিল, যেহেতু শাহি রাত্রে একটু সমস্যা হয় বাইক চালাতে, ওর চশমা চোখে থাকে, তো এই জন্য আমি রাত্রে বাইক ড্রাইভ করি সবসময় যেখানে যাই। তো জহির ছিল সামনে, যেহেতু একা ওকে সামনে দিছি, তুমি সামনে থাকো আর পেছনে থাকি। তো ওইখান দিয়ে যাওয়ার সময় আমরা ও ওইখানে মানে পুরা ঘোলা, কিছু দেখতেছি না রাস্তাটাতে, এটা পরেও আমাদের কাছে শেয়ার করছে যে কিছুই দেখতেছে না, আমি দেখতেছি কিন্তু ও নাকি তখন কিছু দেখে নাই, মানে সম্পূর্ণ অনুমানের উপর চালায় আসছে। আর পিছনে ছিল বড় বড় ট্রাক বাস, এই ভয়ে সে ব্রেকও করেনি যে যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ পিছন থেকে তো ওকে নাও দেখতে পারে কোনো গাড়ি। তো আমরা ওই জায়গাটা ক্রস করে চলে আসছি। তো আসার পরে আমরা প্রায় আরো 5 কিলো যাওয়ার পরে হঠাৎ করে ও ছিল সামনে আমরা পিছনে, ওই শাহি হঠাৎ করে আমাকে বলতেছে যে অপু দেখ দেখ দেখ। তো আমি বললাম কি দেখবো, না থাক ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে, মানে এটা কেমন যেন একটু কিউরিয়াসিটি চলে আসছে কি হইলো আসলে। তো আমি বললাম যে কি বল এখন, এখন তো আমি না শুই না এটা ছাড়বো না। ও আমাকে শুধু হাইড করতেছে যে না মানে কিছু না। তো কিছু দূর যাওয়ার পর আবার বলতেছে যে দেখছোস। তাই বললাম যে কি, এইবার তো আর না শুনে আমি তো আর থাকতেই পারবো না, যে বলাই লাগবে। তো অনেক জোরাজোরি করা, আমি তখন ধমক দিচ্ছি যে আমি এখন বাইক রাইখে দিব যদি না বলস। ওই সময় বললো আমাকে যে আমি কিছু একটা দেখছি।
তাহলে আমার মনে হয় এই ঘটনার এই অংশটুকু যেহেতু শাহী ভাই দেখেছে, আমরা কি শাহী ভাইয়ের কাছ থেকে ডিরেক্ট জানবো?
আচ্ছা সুমন ভাই, এখানে আমি একটু কথা বলে নিই, যেহেতু ওর কাছে যাবেন তার আগে আরেকটু ঘটনা আছে। যখন আমরা মাও পার হয়েছি, আসলে ঘটনাটা যেহেতু আমি দেখিনি, ও বলছিল এটা ধুলার কারণে। এখন ধুলা বা কুয়াশা যাই হোক, ওরা কিন্তু ঠিকই চালাই যাচ্ছে গাড়িটা। ফেরি পার হয়েছি, ফেরি পার হওয়ার পরে অনেকগুলা গাড়ি কিন্তু লাইনে একসাথে মানে যায়। পিছনের গাড়ি আমাকে মারতে পারে বা কি হতে পারে, এই জন্য আমি এক থেকে দেড় মিনিট আমি কিন্তু অন্ধ মানুষের মতো গাড়িটা চালাই গেছি। এবং একটা সময় যে আমি দেখছি যে রাস্তা ক্লিয়ার, আমি দেখতে পাইতেছি সব
এক থেকে দেড় মিনিট,
এক থেকে দেড় মিনিট স্টিল আমি মানে ঘুমায় থাকলে যেরকম সাইটের মতো ছিল। অনেক স্পিড ছিল, যেহেতু রাতের অনেক রাত্র হয়ে গেছে, বলছি তাড়াতাড়ি যেতে হবে। আর ব্যাক সাইডে আমাদের কিন্তু অনেকগুলো ঘটনা হয়েছে, যার কারণে আমরা একটু ভয়ও পাইতেছিলাম। তো পরে যাওয়ার পথে ওই নিমতলির আগেই দুই থেকে তিনবার করে আমি পাশে দাঁড়াইয়া সাইড করে আমি দেখতেছি যে আমার বাইকের কি হাওয়া চলে গেল নাকি কি হয়েছে। মানে পিছনে দুইজন বা একজন বসে থাকলে যেরকম হয়, ঠিক এরকম ভারী হয়ে গেছে গাড়িটা। আর আমি হাওয়া চেক করতেছি যে আমার গাড়ি কি চাকার কোনো প্রবলেম হয়েছে বা ইঞ্জিনের কোনো প্রবলেম হয়েছে কিনা, যে একজন পিছন থেকে টান দিয়ে বা বসে থাকলে যেরকম হয় এরকম লাগতেছে আমার কাছে।
ইঞ্জিন কি বন্ধ হয়ে যাচ্ছে?
না, ইঞ্জিন বন্ধ হয়ে যায় নাই। আমি চেক করছি, যেহেতু ওদের সাথে একসাথে চালাই যাচ্ছি তো আমার ইঞ্জিন বন্ধ হওয়ার তো কোনো অপশন নাই। এই জিনিসগুলো আমি ফিল করতেছি। তো এরপরেই মানে আমরা একটা সাইডে যা দাঁড়াইলাম, দাঁড়ায় রেস্টুরেন্টে, এটা শাহী বলবে।
ওকে, আমরা তাহলে এবার শাহীর কাছে আসি যে আপনি আসলে কি দেখেছিলেন
তখন। আসলে যে না দেখলে জিনিসটা আসলে ফিল করা যায় না আর কি, এরকম একটা জিনিস।
অফ কোর্স নট,
মানে এই ধরনের জিনিস কেউ এক্সপেক্ট করে না যে আমি দেখতে চাই। অপুর কাছ থেকে আসি, যে অপু যে বললো যে দেখছো দেখছো কিনা এখানে, তখন আমি অপুর পিছনে বসেছিলাম। আর আমি রাতের বেলা গাড়ি ড্রাইভ করতে আমার প্রবলেম হয়, কারণ অপোজিট থেকে যদি কোনো গাড়ি আসে লাইটটা আমার চোখে পড়ে। দেখলাম যে অপু যখন ড্রাইভ করতেছিল, অপুর গাড়ি থেকে সোহাগের গাড়িটার ডিস্টেন্সটা ছিল 20-25 হাত এরকম হবে আর কি। সোহাগের পিছনে ঠিক একদম শরীরের সাথে লাগানো, একদম লাগানো কুয়াশার মতো একদম একটা শেফ ওর পিছনে বসানো।
শেফ বলতে কিসের শেফ? মানে
ধোঁয়া, ধোঁয়া মানে যে মানে
মানব আকৃতি,
মানব আকৃতির একদম হাতের মানে পাঁচ আঙ্গুল নাই, মানে সোজা পাইপের মতো আর কি ঝুলে আছে, বসে আছে,
মানে ওর ওর বাট মনে হচ্ছে যে কোন একটা মানুষ,
মানুষের, হ্যাঁ মানুষের আকৃতির মতো বসে আছে। তখন আমি আমি অনেক আগ্রহ নিয়ে বলে ফেললাম যে অপু দেখছো দেখছো দেখছো। এখন আমি তো বইলা পুরো স্টপ হয়ে গেছে যে হ্যাঁ অপু তো এখন জানতে চাইবে যে কি দেখছি।
মানে আপনি আপনার ভয় থেকে, আপনার রিফ্লেক্স অ্যাকশন থেকে হঠাৎ করে বলে
ফেলেছেন,
কিন্তু আবার যে চালক তাকে আপনি ভয় দেখাতে চাচ্ছেন না।
হ্যাঁ চাচ্ছি না যে ও ভয় পাক। তারপর কিছু দূর যাওয়ার পরে দেখতেছি যে ও মানে সাইডের থেকে টানটা 40-30 চলে আসতেছে। সোহাগের গাড়ির স্পিড খুব কমে যাচ্ছে, কারণ আমি আবার অপুকে বলছি যে সোহাগ যেহেতু সিঙ্গেল, ওকে তুমি সামনে রাখো তাহলে আমাদের নজরে থাকবে।
রাইট,
তো বারবার মানে অপু সোহাগের কাছে চলে এসে বলতেছি কি তুমি গাড়ি স্লো করতেছো কেন, তুমি গাড়ি থামাই বলতেছো কেন। তখন সোহাগ আবার কিছু বলতেছে ওকে
সোহাগ, যার কথা হচ্ছিল যে সিঙ্গেল গাড়ি চালিয়ে যাচ্ছে এবং তার পেছনেই কুয়াশার মতো কিছু একটা অবয়ব বসে থাকতে দেখেছিল শাহী। ওকে, তারপর
তো ওই সময় বলতেছি তুমি এত জোরে চিৎকার দিলা কেন, একটা কুকুর মানে হঠাৎ করে মারা গেলে, মানে আগের গাড়িটা মারা গেছে এরকম মানে নড়তেছে কুকুরটা। তো ওই সময় ও চিৎকারটা দিছে, জহির কুয়া এরকম একটা চিৎকার দিছে। হ্যাঁ, তো আমি দাঁড়াইলাম একটু সামনে, যে দাঁড়াইলাম পরে ও একদম অস্বীকার করতেছে, না আমি তোমাকে ডাকি নাই। যে অপু তুমি কি শুনছো আমার এত জোরে চিৎকার দিয়ে ডাকছে? ও বলে যে না
তোমাকে, আপনি আপনাকে কেউ ডাক দিয়েছে সেই শব্দ শুনে আপনি থামিয়েছেন?
আমি থামাইছি,
বাট উনি ডাকে
নাই, ডাকে নাই,
কিন্তু আপনি ওনার কন্ঠে শুনতে পেয়েছেন,
ওনার কন্ঠে শুনতে পেয়েছেন।
আমিও সাক্ষী, আমিও শুনিনি, আমি তো অবাক হয়ে গেছি যে ও কেন এরকম, মানে একটু রাগের স্বরে যে এই রোডের মধ্যে তুমি এরকম জোরে ডাকছো,
এরকম জোরে ডাকছো
অথচ আমরা ডাকিনি।
আর কুকুরটা কি আসলেই কোন কুকুর মারা গিয়েছিল?
হ্যাঁ, একটা কুকুর মারা
গিয়েছিল,
এটা তিনজনই দেখেছি। ওই শ্যাডোটা আপনি দেখলেন যে ওনার
দুইবার
পেছনে,
দুইবার দেখলাম, দুইবার দেখলাম। দেখবেন যে বড় বড় ট্রাক গুলো আছে না, যে বালু নিয়ে যায়, পাথর নিয়ে যায়, বড় গাড়ি গুলো আসলে দেখবেন যে ধুলার একটা পাক, একটা পাক তৈরি হয়। তো ওই দেখা গেছিল যে দুইবারই ওর পিছনে যখন ওই সাদা যে
অভয়
অভয় যখন এসে বসতেছিল, ওই ঘূর্ণির মতো দিয়ে এসে বসতেছিল। ঈশ্বরে, হ্যাঁ ঘূর্ণির মতো দিয়ে আসবে, আমি পুরোপুরি স্পষ্ট দেখতেছি। এবং দ্বিতীয়বার ওকে বলছি যে এইবার দেখছো, প্রথমবার তো জানতে চাইছি
ভাই কি দেখেছেন, কেউ কোনো কিছু ওনার পেছনে বসে থাকতে সোহাগ ভাইয়ের পেছনে?
না আমি কিছু, আসলে আমি ওকে ক্লিয়ার করে স্পেসিফিক ভাবে বলি নাই যে সোহাগের পিছনে কিছু একটা দেখা যাচ্ছে, তুই ভালো করে দেখ।
আচ্ছা,
আমি চাচ্ছিলাম না যে ও ড্রাইভ করতেছে গাড়ি,
ড্রাইভের রত অবস্থায়
আমি চাচ্ছিলাম না যে ও কিছুতে একটা নজর দিক। আমি চাচ্ছিলাম যে কি, যে কোন একটা জায়গায় গিয়ে আমরা একটু থামি, থামার পরে যেহেতু কনকনে শীত, হ্যাঁ এখনো অনেক শীত, তো তখনও প্রচন্ড শীত ছিল রাতের বেলা হুন্ডা রাইডে, তো অনেক প্রচন্ড ঠান্ডা লাগে আর কি। আমরা আপনি জায়গাটা চিনবেন, যে নিমতলি ব্রিজটা আছে না বিক্রমপুর যাওয়ার আগে থেকে আসার সময়, নিমতলি ব্রিজের পাশেই দুই তিনটা বড় বড় রেস্টুরেন্ট আছে, আমরা ওই জায়গায় ব্রেক করলাম আর কি। তো সোহাগ সামনে গাড়িটা এমনই ভাবে চালাচ্ছিল যে আমি চাইলেই ওকে ধরতে পারতেছি। তো আর আমি অপুকে বললাম, মানে টাচ দিলাম যে সোহাগের কাছে যাও, আমরা সামনে থামবো একটু চা টা খাবো। আমরা কি করলাম, ওখানে থামলাম। তো আমি মুরব্বীদের কাছে শুনছিলাম যদি এরকম কিছু একটা আভাস পাওয়া যায় বা দেখা যায়, বলছিল যে উঁচু করার সাথে নিজেকে পবিত্র
করার,
উঁচু করার। আমরা এখানে একটু ইন্টারফেয়ার করি, অনেকক্ষণ ধরে উপরে কিছু একটা বলার চেষ্টা করছেন।
না আসলে আমি বলতে চাচ্ছিলাম যে ও যখন আমাকে এই কথাগুলো বলছিল যে কিছু মানে দেখছে, আমি কিন্তু জিনিসটা একটু মানে অবাক হচ্ছিলাম কি দেখছে। তো আমি মূলত এক পর্যায়ে আমি ভাবতেছিলাম যে আমাকে ভয় দেখাচ্ছে,
মানে দুষ্টমি করে
দুষ্টমি করছে আমার সাথে, যেহেতু ও এরকম মাঝে মাঝে আমার সাথে এই বিষয় না অন্য বিষয়ে দুষ্টামি করে যেটা করতে পারে। কিন্তু যখন ও যে বললো যে আমরা যে একটা হোটেলে মানে গিয়ে বিশ্রাম নিয়েছি, ওই সময় ঠিক সুহাগও আমাকে এই কথাটাই বললো যে আমি আসার সময় রিয়ালাইজ করছি যে আমার পিছনে কেউ হয়তো বা ছিল। সুহাগ কিন্তু জানে না যে এই শাহি কিছু দেখছে, ও কিন্তু জানে না।
সুহাগ ভাই কিন্তু বলেছে যে মানে উনি যখন চালাচ্ছিল উনার মানে
ফিল করেছে,
ওজন ফিল করেছে, বারবার গাড়ি থামিয়ে দেখছিল যে আসলে কি হয়েছে, চাকা ঠিক আছে কিনা।
মানে ও যখন আইসা এই কথাটা সেম কথাটা শাহির মুখে আমি যেটা শুনি, দুজন কিন্তু জানে না যে দুজন কি দেখছে আর কি রিয়ালাইজ করছে। আমি যখন দুজনের মুখ থেকে আলাদা আলাদা শুনলাম যে ও কিছু দেখছে আর ও আবার আমাকে এসে আলাদা ভাবে শেয়ার করতেছে, কারণ আমি ওদের মুখটা আবার একটু আমাকে ওরা সবকিছু শেয়ার করে, তো সোহাগ এসে আমার কাছে তখন বললো যে আমার মনে হয়েছে যে আমার গাড়িটা কেউ পিছন থেকে টেনে ধরে রাখছে, আর মনে হয়েছে ওই জায়গাটা আমি একটু গরম ফিল করছি, যেখানে যেখানে আমাকে গাড়িটা ধরে রাখছে বা আমার পিছনে ওয়েট কিছু বসা। এভাবে ভেঙে বলছে যে তুমি মনে হয় খেয়াল করছো যে আমাকে আমি কয়েকবার থামছি, আমি কিন্তু এই জন্যই থামছি।
এবং আপনি নিজে তো খেয়াল করেছেন যে জহির ভাইয়ের গাড়ির স্পিড কম ছিল,
গাড়ির স্পিড বারবার কমে যাচ্ছিল এবং সে থেমে যাচ্ছে, কমতে কমতে এক সময় থেমে সে একটা কিছু দেখতেছে পিছনে, যে আমি সে একটা কিছু খোঁজার চেষ্টা করছে যে আমি
আসলে কি
কি, কিন্তু রোডে আমাদের শেয়ার করে নাই বিষয়টা।
তো এই ছিল অবস্থানটা। দেখ এখানে কিন্তু আমরা লজিক্যালি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে যেই ওয়েটটা বা ওজনটা জহির ভাই ফিল করছিল, সোহাগ
জহির
সোহাগ আমার নাম, যাই হোক, যেই ওজনটা উনি ফিল করছিলেন সেই ফিলিংসটা কিন্তু উনি পিছনে তাকিয়ে কিছু দেখতে পাননি। ওকে, এবং সেই ফিলিংসটা আবার দেখতে পেয়েছে কিন্তু শাহি ভাই, যেটা কিনা আবার অপু ভাই দেখতে পায়নি। বাট আলটিমেটলি দুই ট্রান্সপোর্টে দুজনে কিন্তু ফিল করেছে ব্যাপারটা, তার মানে একটা জিনিসই দাঁড়াচ্ছে, দেয়ার ওয়াজ সামথিং। এবং ওভারঅল ঘটনা লজিক যদি আমি দেখি, সোহাগ ভাইয়ের গাড়ির স্পিড কমছে, বাড়ছে, থামছে, সবই কিন্তু আবার অপু ভাইও খেয়াল করেছে। টোটাল তিনজনের কিন্তু এই জিনিসটা সাক্ষী কিন্তু কমন যে ওনার গাড়ির স্পিড ভ্যারি করেছে, যেটা করার কথা না। এই অবস্থা থেকে আবার আমরা শাহি ভাইয়ের কাছে যাই, দেখি ওনার কি।
তো আমরা মনে করেন ওই মুহূর্তে মানে হোটেলে এসে পৌঁছাইলাম, অপু আর সোহাগ অবভিয়াসলি হোটেলের ভিতরে মানে জায়গায় বইসা মানে ওয়াটার টোয়াটা দিয়ে বলছে। তা আমি জিনিসগুলোকে মেনটেন করি আর কি, যে এগুলো কিছু একটা ঘটলে এটা কি করা উচিত।
আচ্ছা,
তো এটা আমি জানতাম আগে থেকেই, মনে করেন যে একটু উজুর মতো করে নিজেকে একটু ফ্রেশ করলাম। ফ্রেশ করে এসব বসার পরে খাবার ধরার আগে আমি অপুকে সোহাগকে বললাম যে তোমার একটু যে হাত মুখ ধুয়ে আসো, ফ্রেশ লাগবে। তো দুজনকে পাঠাইছি, তখনই সোহাগ অপুর সাথে জিনিসটা শেয়ার করে যে আমি এরকম এরকম কিছু একটা ফিল করছি। তখন অপু একটু ভয় পেয়ে গেছে যে এই কথাটা তো শাহি আমাকে আস্তে আস্তে বলতেছে। খাইতে খাইতে তখন অপু বললো এখন বলতো কি হয়েছে ক্লিয়ারটা। তখন আমি বললাম সোহাগ তোমার শরীরে কি কোনো গরম হিট বা গরম কি কোনো কিছু অনুভব করছো কিনা। বেশ কিছুক্ষণ আমি রাস্তায় আমি এই জিনিসটা ফিল্টার করি, এটা বিলিভ করবেন কিনা আমি জানি না। আমি আপনি যদি কোনো জায়গায় বসে থাকি, কোনো কিছু যদি থাকে, আপনি না দেখলে আমি দেখতে পারবো, পুরো ঘটনাটা বলতে পারবো না, আমার প্রবলেম আছে।
মানে আপনি কি বলতে চাচ্ছেন, ইট ইজ ইওর পার্সোনাল স্ট্রেংথ?
হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখতে পারি।
উনি আমি দেখতে পাচ্ছি।
এটা আসলে সত্যি কথা বলতে ইন্টারাপ্ট ইউ ফার্স্ট, আপনি যে এটা দিয়ে শুরু করেছেন যে আপনি বিলিভ করবেন কিনা জানি না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি এটাতেই বিলিভ করি যে কিছু কিছু মানুষের স্পেসিফিক্যালি ভাগ্যক্রমে কিংবা দুর্ভাগ্যক্রমে এই ক্ষমতাটা থাকে।
আমি আপনাকে এটা বলতে পারবো যদি আপনি দেখতে চান, আমি আপনাকে জিনিসটা বলে দিতে পারবো। তো আমরা তখন হোটেলে খাওয়া দাওয়া করার সময় তো অপুকে আমি জিনিসটা শেয়ার করলাম যে এরকম কিছু একটা ছিল, এবং সোহাগও ঠিক ওই মুহূর্তে বললো যে আমি ওই মুহূর্তে প্রচন্ড গরমের একটা বাতাস পাইছি শরীরে। তো তারপর আমি কি করলাম, একটু চেঞ্জ করলাম, গাড়ির ড্রাইভিংটা একটু চেঞ্জ করলাম। আর একটা জিনিস আমি ইনফর্ম করে রাখি, আমরা ফেরিঘাট থেকে নামি 4:30 দিকে, সন্ধ্যা হয়ে যায়,
শীতের সময়টাতে এই সময়
সন্ধ্যা হয়ে যায়। তো আমরা ফেরিঘাটে নামি 7:30-7:30 দিকে আর কি। তো আমরা নিমতলি আইসা পৌঁছাই তখন ঠিক 9:45। নিমতলি থেকে পোস্তবেলা ব্রিজ পর্যন্ত আসতে সময় লাগে সর্বোচ্চ 15 মিনিট। তো আমি বললাম যে অপু গাড়িটা আমি চালাই, তুমি আর সোহাগ একসাথে যাও, সোহাগকে আর ড্রাইভ করতে দিও না।
আচ্ছা,
তোমরা দুজন সামনে থাকো, আমি পিছনে থাকি। তো দুজনকে আমি সামনে দিয়ে দিলাম। আমি আবার বলছি বেশি জোরে টানার দরকার নাই, প্রচন্ড শীত লাগতেছে, গাড়ির গাড়ির স্পিডটা যেন 40-45 থাকে আর কি। আনবিলিভেবল যে মানে নিমতলি থেকে পোস্তবেলা ব্রিজ পর্যন্ত আসতে আমাদের 12 বেজে যায়, আমরা গাড়ি চালাতে পারি না। যে আমরা মনে হচ্ছিল গাড়ি 40-45 টানতেছি, কিন্তু আমার মনে হচ্ছে না গাড়ি 40-45 চলতেছে। এই হচ্ছে ঘটনাটা আর কি। আমরা বাসায় পৌঁছতে পৌঁছতে প্রায় 12:30 মতো বেজে যায়। ওই দিন আমি আবার অপুকে আর সোহাগকে বলে দিছিলাম বাসায় গিয়ে যেন এভাবে না শুয়ে পড়ে গরম পানি দিয়ে গোসল করে তারপর যেন শুয়ে আর কি।
আচ্ছা, এইখানে একটা প্রশ্ন মনে হয় থেকেই যাচ্ছে যে হঠাৎ করে কেন আপনারা,
why have you been
কোন কিছু যদি আপনাদের সাথে অ্যাটাচ হয়ে থাকে, কি কারণে অ্যাটাচ হয়ে থাকতে পারে?
আমার মনে হচ্ছে যে আমরা মাদারীপুরে যে সমস্যাটা আমাদের সাথে হয়েছিল, যেটা থেকে আমরা মানে
রাতের বেলা
আসতে যাচ্ছিলাম আর কি, যে তাড়াতাড়ি চলে আসবো, সম্ভবত ওইখান থেকে কোন একটা কিছু আমাদের সাথে হয়তো এসেছে।
এটা আপনাদের ধারণা?
এটা আমাদের ধারণা।
ধারণা বলতে আপনারা কি কিছু ফিল করেছেন ওখান থেকে ফেরত আসার সময়?
হ্যাঁ, আমরা পথে অনেকবারই, যদিও আমি কিছু দেখিনি, শাহি দেখেছে, ওরা ফিল মানে ই করেছে, কিন্তু আমি কিছু একটা ফিল করেছি যে এখানে হ্যাঁ অবশ্যই কোনো একটা সমস্যা ছিল, প্যারানর্মাল কিছু ছিল এখানে। আর ওই শাহি যে বিষয়টা বললো যে ওরা যে ওই যে এখানে আমরা রেস্ট নিয়েছিলাম সেখানে খাওয়া দাওয়ার আগে উজু টুজু করার, তো আমি কিন্তু ওই জিনিসটা আমি ততটা কেয়ার করি নাই। আমি কিন্তু এমনিতে স্বাভাবিক ভাবে যেভাবে এইগুলা খাওয়া দাওয়া আমি এমনিতেই করছি, আমি কিন্তু এসে কিন্তু সিক হয়ে গিয়েছিলাম।
আচ্ছা,
প্রায় বেশ কিছুদিন আমি কিন্তু অসুস্থ ছিলাম।
তো যাই হোক, এই হচ্ছে আপনাদের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা যেটা আপনারা শেয়ার করতে চেয়েছিলেন, মূল ঘটনাটা যেটা থেকে আসলে আপনারা পালিয়ে আসতে চেয়েছিলেন ভয়ে, হয়তো পালাতে পারেননি কোনো না কোনো ভাবে। আমরা জানি না,
এরকম ঘটনা আরো অনেক ঘটে,
তাহলে কি আরো কোনো
আরেকটা ঘটনা ঘটেছে?
তাই তাহলে সাহি ভাইয়ের কাছে যাই আমরা।
আমরা আসলে সুমন ভাই প্রতি বছরই টার্গেট রাখি 2-3 ট্যুর করবো আর কি বিভিন্ন জায়গায়। তো আমরা কিছুদিন আগে সোহাগদের বাড়িতে গেছিলাম 3 হুন্ডা নিয়ে।
কোথায় সেটা?
হবিগঞ্জ, শাস্তাগঞ্জ, চুনারুঘাট।
ওকে, কিছুদিন আগে আমাদেরও যাওয়া হয়েছিল।
ওকে, তো ওইখানে গেছিলাম। তো ওইখান দিয়ে একটা নতুন একটা রোড হয়েছে, বাইপাস একটা রোড হয়েছে সাতছড়ির দিয়ে আর কি। তো 3 হুন্ডার মধ্যে আমাদের হুন্ডাটা যেটাতে আমরা ছিলাম 2, ফ্রেন্ডরা ছিলাম 6, আমাদের হুন্ডাটা ছিল সবার পিছনে, সামনে 2টা, আমাদের পিছনে। চাঁদের কিছু হালকা আলো ছিল আর কি, মানে স্পষ্ট না হলেও দেখা যাচ্ছে সবকিছু, আচ্ছা আচ্ছা আলো ছিল, দেখা যাচ্ছে সবকিছু আর কি। এরকম রাত তখন কটা বাজবে? আনুমানিক 9:30 মতো বাজবে মনে হয় না?
এবং আমি যতটুকু জানি যে ওই এলাকাগুলো 9:30-10:30 দিকে খুব অতিমাত্রায়, দিনের বেলা তো নীরব থাকে
একদম অতিমাত্রায় নীরব, এবং আশপাশে কোনো কিছু নাই, দেখা যাচ্ছে দুই পাশে চা বাগান, মাঝখান দিয়ে রোড, এরকম একটা রাস্তা আর কি, যে ছোট ছোট টিলার মতো আছে।
আমি একটু ইন্টারাপ্ট করি এখানে সমুদ্রের সাথে, ওই রাস্তাটা এমন, এটা অনেক আগেই ছিল, শাহি হয়তো জানে না অত, এটা আগে ঢাকা সিলেট,
যেহেতু আপনার এলাকা আপনি থাকেন ওখানে,
এটা হাইওয়ে ছিল ঢাকা সিলেট হাইওয়ে, পরবর্তীতে সাইফুর রহমান সাহেব এখানে আরেকটা বড় রোড করছে, যার জন্য ঢাকা সিলেটের বেশিরভাগ গাড়ি ওই রোডে যায়, বড় রোডে যায়।
আচ্ছা,
এই রোড একেবারে নির্জন হয়ে যায়, দিনের বেলা 10-15 মিনিট আপনি দাঁড়িয়ে থাকবেন, কোন একটা গাড়ি চলে না। তো ওই সময় রাতের 9:30-9:30 তো বুঝতেই পারবেন,
বুঝাই যাচ্ছে ঠান্ডা পরিমাণ নীরব হতে পারে,
এতটা নীরব
পরিমাণ। তারপর কি হয়েছিল?
তো আমরা যখন কাছাকাছি চলে আসি, আমার ফ্রেন্ড সোহাগদের বাড়ির কাছাকাছি চলে আসি, ওইখানে একটা ন্যাশনাল পার্ক আছে, খুবই গহীন বন আর কি, দুই পাশে ছোট ছোট টিলা, মানে কি বলবো, এমনি রক্ত শুকায় যায়, মানে রক্ত শুকায় যায়।
আসলে ওই রাস্তাগুলো দিয়ে যারা না গেছে তারা বুঝতে পারবে না, আমি ওই রাস্তাটা দিয়ে গেছি বেশ কয়েকবার, সো আমি ফিল করতে পারি যে কিরকম ভয়ঙ্কর লাগতে পারে।
তো ওইখানে তখন একটু হালকা চাঁদের আলোয় আবহাওয়াটা ছিল আর কি বলবো আপনাকে,
অবিশ্বাস্য, বিশ্বাস করার মতো নয় আমি যা দেখলাম আর কি। আমি আসলে অ্যাকসেপ্ট করি না কখনো এগুলো, যে আমি দেখি, আমি দেখতে চাই বা এগুলো আমি চাই না এগুলো কখনো, তবুও আমি মানে দেখি আর কি। তো সামনে দুইটা গাড়ি চলে গেছে আমাদেরটা পিছনে, সামনে দুইটা থেকে আমাদেরটা দূরত্ব ঠিক ওরকমই হবে, 20-25 হাত দূরত্ব হবে। দেখলাম যে একটা কালো গরু, গরুর সাইজে আর কি, গরুর সাইজ, গরু ছিল না কি ছিল সেটা জানি না, একটা কালো গরুর মতো গরুর সাইজই, কিন্তু গলা থেকে মাথাটা নাই।
আচ্ছা,
গলার মাঝখান থেকে দুইটা চোখ রক্তের মতো জল 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 করতেছে, আর গলার নিচ দিয়ে রক্ত টপ 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 করে পড়তেছে আর কি। তো জিনিসটা দূর থেকে যে মানে এটাকে ক্রস করতে যতটুকু সময় লাগে, আমি ওই সময়টা পুরোটাই আমি এটাকে ভালোভাবে দেখলাম।
তখন তো সোহাগ ভাইও ছিলেন ওই জায়গায়, আপনি কিছু দেখেননি?
আমি কিছু দেখি নাই।
অপু ভাই ছিলেন কি?
না, তখন অপু গাড়ি ড্রাইভ করতেছিল।
আপনারা দুজন ছিলেন বাট কেউ কিছু দেখেননি? আপনি দেখেছেন?
আমি দেখেছি। তারপর ছিলাম কিছু দূর, কিছু দূর আসার পরে আমরা যখন ওই যে সোহাগদের বাড়ির পাশাপাশি একটা বাজার আছে, ওইটা হচ্ছে আমতুলি বাজার। তো ওই আমতুলি বাজারের কাছাকাছি আসার পরে তখন আমি অপুকে বললাম, অপু আজকে কিছু দেখছস? তুই কি আজকে আমার ভয় দেখাবি নাকি? ওই রাতের বেলা কিছু বলি নাই ওকে, আমরা বাসায় চলে আসি আর কি।
মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রহ নক্ষত্র মিলিয়ে অনেক রকম মাপে বোঝা যায় যে তাদের রাশিগত ভাবে এবং তাদের স্বভাবের কারণে, তাদের ইন্টারনাল কোন কানেকশনের কারণে, মানসিক ক্ষমতার কারণে কিছু মানুষ স্পেসিফিক ভাবে এই জিনিসগুলোকে দেখতে পায় বা অবজার্ভ করতে পারে বা অস্তিত্ব টের পায়। সবার ক্ষেত্রে কিন্তু আবার এটা ঘটে না।
রাইট, সো এই ছিল দ্বিতীয় এক্সপেরিয়েন্সটা যেটা হচ্ছে শেয়ার করলেন আপনারা। তো আমি একটু সোহাগ ভাইয়ের কাছে জিজ্ঞেস করি যে ওই এলাকাতে যেহেতু আপনি থাকেন, সো ওইখানে কি এই ধরনের ঘটনা আরো কিছু ঘটেছে বা আপনি জানেন কি এই ধরনের?
আমি বলি, আমাদের এলাকায় কিছু কালো জাদু করে এরকম কিছু লোক আছে।
আচ্ছা আচ্ছা
আচ্ছা, যারা হইছে কালো জাদু করে এই ধরনের এনভায়রনমেন্টটা তৈরি হয়।
ওকে, দ্যাট মিন্স ওই এলাকাতে এই ধরনের কিছু ঘটনা
ও আমাকে জিজ্ঞেস করছিল যে এই ধরনের কিছু আছে কিনা। আমি বললাম যে হ্যাঁ, এটা খুব কমন, আর যেহেতু এই হরর টাইপের এলাকা, এইখানে ওই ধরনের অনেক লোক আছে, পাশাপাশি অনেক লোক আছে যারা এই ধরনের কালো জাদু করে।
আসলে হরর টাইপ এলাকা বলতে আমরা যেটা বোঝাচ্ছি, আমি এটা লিসনারদের উদ্দেশ্যে বলছি, ইটস লাইক যেখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়, যেসব জায়গাতে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা হয়, সেখানে একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয় অটোমেটিক্যালি, নেগেটিভিটি সেই জায়গাটাকে টানে, এবং ওই নেগেটিভিটিটা কিন্তু ওইসব লোকেশনে গেলে বোঝা যায়।
যাই হোক,
তো এই ছিল দ্বিতীয় ঘটনাটা। তবে মানে আমি ডট টিমের কাছে যেটা শুনেছি, আর একটা তৃতীয় ঘটনা আছে যেটা হয়তো এই মুহূর্তে আমরা বললাম না, যে হরর এলাকা, হরর এলাকা বলতে আমরা যেটা বুঝি এটা আসলে সেই এলাকা না, যেটা এটা হচ্ছে এমন একটা এলাকার ঘটনা যেখানে মানুষজন সবাই আনন্দ করতে যায়, এনজয় করতে যায়। বাংলাদেশের ম্যাক্সিমাম বলবো না, তবে অধিকাংশ মানুষ মনে হয় এখন ওই জায়গাটাতে আছে। এরকম জায়গার একটা ঘটনা আপনাদের জানা আছে, আমি ডট টিমের কাছে যেটা শুনেছি, আসলে ওই ঘটনাটা কি?
ঘটনাটা আমি বলি, যেটা আমরা তো নর্মালি দুইটা ঘটনাই কিন্তু বললাম, আমরা তিনজন রিলেটেড, এই ঘটনাটা আমরা তিনজন রিলেটেড।
আপনারা যেহেতু প্রতি বছরই আপনারা একটা ট্যুর করার চেষ্টা করেন,
আমরা একসাথে যাই।
ওকে,
তো লাস্ট 2 বছর আগে আমরা কক্সবাজারে গিয়েছিলাম।
এটাই বলছিলাম যে কক্সবাজারে এই মুহূর্তে আমরা জানি যে প্রচুর পরিমাণে টুরিস্ট
ভিড় আছে।
সো যারা কক্সবাজার থেকে শুনছেন আমাদেরকে, প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনুন, কোথায় আপনি আছেন
এবং
আপনি আবার সেই জায়গাটাতে তো নাই, তো
হতে পারে কিন্তু, তাই না?
রাইট, হতে পারে,
নট ইম্পসিবল, হতেও পারে।
ওকে, বাট এটাও আমরা একটু বলে রাখি, কক্সবাজারে তাহলে সব জায়গা কিন্তু এরকম না। স্টিল নাও আমি আর রেহান কক্সবাজারকে খুব পছন্দ করি,
অফকোর্স, এবং সারা জীবন করব,
যার জন্য আমরা বেড়াইতে গিয়েছিলাম।
আমাদের সামনে কিন্তু প্রোগ্রাম আছে কক্সবাজার যাওয়ার।
সো যত কিছুই ঘটুক, কক্সবাজারের সৌন্দর্যের চেয়ে ওইসব ঘটনা আসলে কিছুই না।
এক্স্যাক্টলি, আমি মানে একবার এই টপিকটা শেষ করে দিই, যে সমুদ্রে এত ভয়ঙ্কর ঝড় উঠে তারপরে আমরা দেখতে যাই সেখানে আর কিছু কোনো ব্যাপার না, বলেন।
সেটা হচ্ছে আমরা একটা হোটেলে গিয়েছিলাম কক্সবাজার যাওয়ার পরে। হোটেলটার নাম কি ছিল অপু?
না, আমরা হোটেলটার নাম আসলে এখানে বলতে চাচ্ছি না, এটা আমাদের রুলস এর বাইরে।
তো আমরা হচ্ছে অনেক মানুষ গিয়েছিলাম, আমরা বাসে গিয়েছিলাম প্রায় 60 জনের মতো আমরা।
তো
গ্রুপ করে করে আমরা প্রত্যেকটা রুমে আমরা আলাদা আলাদা 4-6 জন এরকম করেছিলাম। চারতলায় আমরা ছিলাম, আমরা তিন ফ্রেন্ড সহ আরো ফ্রেন্ড ছিল। আর পাঁচতলায় আমাদের আরো অন্যান্য ফ্রেন্ড ছিল। ওখানে ছোটখাটো একটা ঘটনা আছে যেটা আমি পরে জানতে পারছি। তো আমার সাথে যেটা হয়েছে যে আমরা প্রথম দিন খুব স্বাভাবিকভাবে আমরা, আর ছোটখাটো ঘটনা যেটা শুনছি এটা অতটা বিশ্বাসও করিনি। তো যেদিন আমরা ব্যাক করব ওই দিন রাত্রে
চলে আসবেন,
চলে আসব কক্সবাজার থেকে 9:30-9:30 দিকে আমরা গাড়ি ছাড়বে। ওই সময় আমি সিঁড়িতে নামতেছি, ব্যাগ ট্যাগ নিয়ে নামতেছি, সবাই মোটামুটি নামা হয়ে গেছে। তা আমি একটু ওয়াশরুমে গেছিলাম, একটু লেট হয়ে গেছে আমার সাথে। আমার সামনে উপ ছিল একটা মানে সিঁড়ি,
কয়টার দিকে তখন আপনারা যখন
9:30-10:30 তো হাফ সিঁড়ি সামনে আমার। তো ওই আগের জিনিসগুলো যে একটা রুমের মধ্যে আমরা শুনছিলাম যেটা হয়েছে, একজন মেয়ে মারা গেছে আত্মহত্যা করে
ওই হোটেলের
ফিফথ ফ্লোরে।
আচ্ছা,
তো ওই পাশার রুমে আমার ফ্রেন্ডদের অনেক ঘটনা ঘটছে এবং ছাদে যাইতে দেওয়া হতো না ওদেরকে, যে এখানে একটা মিসিং আছে আপনারা যায়েন না, বা ওই রুমটা যায় না, ওই রুমটা তালা মারা থাকে, অলওয়েজ তালা মারা থাকে এবং কোনো ভাড়া দেওয়া হয় না ওই রুমটাতে।
আচ্ছা,
তো লাস্টে যে ঘটনাটা ঘটছে, আমি সিঁড়িতে নামার সময় লিফট মানে অফ ছিল, কারেন্ট ছিল না, যার জন্য আমরা সিঁড়ি দিয়ে নামতে হয়েছে। ওই সময় আমার পাশ ঘেঁষে একটা মেয়ে মানে খুব সুন্দর এবং লেহেঙ্গা টাইপের কি পরা, হাফ সিঁড়ির পাশ দিয়ে জানালা থাকে, তো ওইটা দিয়ে একদম মানে ডিরেক্ট বেরিয়ে গেল, কিন্তু কাজটা কিছুই ভাঙে নাই,
আমি
এটাই করছি
ভদ্রতার খাতিরে সাইড
দিয়েছি, সে একদম মানে জানালা দিয়ে বেরিয়ে গেল একদম সিঁড়ির
না। আমি কিছু দেখিনি, আমার সামনে
আমি জাস্ট এইভাবে ধরছি চাপ দিয়ে ধরে, আমি আস্তে আস্তে করে ওপরে ডাকছি, অপু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও দাঁড়াইলো, ও আমাকে ধরে নিয়ে বাঁচে
উঠে, বুঝতে পারছি যে ওর সাথে এখন কিছু একটা হয়েছে।
হ্যাঁ,
এবং আমি যখন বাসে নিয়ে উঠাইছে আমি কাঁদতেছিলাম, ও আমাকে বলতেছে থামো থামো তুমি আর বইলো না, আমার শরীরে তখন কিন্তু অনেক জোর উঠে গেছে, ও বলছে যে কিছু বলার দরকার নেই তুমি স্টপ থাকো, আমি বুঝতে পারছি কি হয়েছে। হ্যাঁ, ও আমাকে ধইরা মিনিমাম বাস মানে 5-10 কিলোমিটার যাওয়ার পরে ও হালকা কিছু শুনছে আমার কাছ থেকে। ওই ঘটনাটা মানে আমি এখনো আমার পছন্দ দাঁড়ায় যায়
শুনে। আমি ওই হোটেলটা একটু কেমন জেনে ছিল, মানে একটা ফিল হতো যে কি মানে ভয়ানক একটা, আসলে স্বাভাবিক হোটেলের মতোই কিন্তু কেমন জানি একটা ফিল হতো
যে কেমন নেগেটিভ আছে।
এবং ওইখানে পরে আমরা বাসের মধ্যে গ্রুপ করে করে গল্পগুলো পরে যার যার সাথে কি কেয়ার সাথে
মানে প্রত্যেকেরই দেখা গেছে
তখন কিছু না কিছু
সমস্যা হয়েছে।
মানে এখানে আমি একটু বলতে চাই,
প্লিজ,
এখানে ওই যে হোটেলটাতে আপনি গেলে অটোমেটিক টি বুঝতে পারবেন যেমন একটা মানে কাস্টমার আসে না।
আচ্ছা,
বা
একটু কম
একটু
যেন মানে সাইলেন্স মেইনটেইন হয়,
একটু ঠান্ডা,
আমি যখন ভালো রকম থাকতে চায় নাকি ওই হোটেলটাতে,
আমি বুঝতে পারছি আপনারা কোন
হোটেল
না না। ঘটনা হচ্ছে যে আমরা তো নামটা দিচ্ছি না, কিন্তু আমরা এই বন্ধুদের কাছ থেকে নামটা জেনে নিয়েছি, আমি আর রেহানের ডেস্টিনেশন একটা হয়ে যাবে ওই হোটেলে।
আমি বুঝতে পারছি ওই হোটেলে আমি ছিলাম, ওই হোটেলের ব্যাপারে একটু বলতে যাচ্ছিলাম যে আমি যেদিন যাই আমরা ওইখানে একটা প্রবলেম হয়েছে যে বাসটা আমরা নিয়ে যাই, বাসটা কিন্তু অনেক ভালো বাস, আমাদের টার্গেট ছিল যে আমরা 6 ঘন্টায় ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে যাব, সেই জায়গায় আমাদের সময় লাগে 12 ঘন্টা, আমরা দিনের 12টায় গিয়ে পৌঁছে আর কি। আমি যখনই হোটেলটাতে পাড়া দিই তখন দুপুর 1টা কি 1টা মনে বাজে না, আমি পাড়া দিয়েই টের পাইছি, আমি বুঝতে পারছি যে এখানে কিছু একটা সমস্যা।
তোমার মনে আছে কিনা আমি জানি না, যাওয়ার পথে 2 বার অ্যাক্সিডেন্ট হয়েছে।
যাওয়ার পথে কালুরঘাট ব্রিজটা আছে না, যে কনক নদীর উপর ব্রিজটা আছে না, ওই ব্রিজটা পার হওয়ার পরে সামনে একটা বাজার আছে, ওই বাজারে গাড়িটা ঢোকার সাথে সাথে একটা কুকুরকে অ্যাক্সিডেন্ট
হয়েছে, আমাদের ফ্রেন্ড আহত হয়েছে, মানে এমন ভাবে একটা সে পিছন থেকে যে সামনে পড়ে তার অবস্থা
মানে ব্রেক করতে গিয়ে
সবার কোনো সমস্যা হয়,
হার্ট ব্রেক
কিছু কিছু
ব্রেক করে কুকুরটা ওই জায়গায় মারা যায়, আর আমাদের ফ্রেন্ড একদম মানে সিট থেকে উড়ে সামনে চলে আসে আর কি, সে একটা ব্যথা পায়।
So overall the tour was really 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 different. অন্যরকম শুরু থেকেই একটা নেগেটিভ ভাইবের মধ্যে তারা ছিল, যে সেখানে নেগেটিভিটি ফিল করে। এবং আমি সবচেয়ে বেশি আইলসে যে সোহাগ ভাই অনেক লাকি যে যেই মানুষটা বা যেই কিছু একটা তার পাশটা ঘেঁষে গ্রিল উপেক্ষা করে বের হয়ে যেতে পারে অপোজিট সাইডে, সে কিন্তু গ্রিলের প্রতি না এসে সোহাগ ভাইয়ের শরীরেও সেভাবেই চলে আসতে
পারত।
ইউ আর লাকি যে সে আপনার পাশ থেকে শুধু তার অস্তিত্ব বুঝিয়ে চলে গেছে।
তখন কিন্তু আমার জোর উঠে গেছিল একদম, মানে
তো যাই হোক, এই ছিল তিন বন্ধুর এক্সপিরিয়েন্স যেটা পুরো ডট টিমের সাথে ওনারা শেয়ার করলেন। আমরা আরো একবার বলি যে কক্সবাজার কিন্তু মানে সৌন্দর্য, এই ভয় সৌন্দর্যের কাছে কিছু
নেই। নাথিং ইজ মোর হন্টেড দ্যান দ্য বিউটি অফ কক্সবাজার।
ইয়েস অফ কোর্স।
ওকে, সো অনেক ধন্যবাদ তিনজনকেই, অপু ভাই, সোহাগ ভাই এবং
সোহন ভাই। থ্যাংক ইউ সোহন ভাই, তো ধন্যবাদ আমাদেরকে আমাদেরকে ডট টিমে আনার জন্য, আমাদেরকে আমাদের আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য।
থ্যাংক ইউ আপনাদেরকে। আমরা চাই না আপনাদের সাথে এরকম এক্সপিরিয়েন্স আরো ঘটুক, বাট যদি ঘটে ডট টিম ইজ দেয়ার।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হলো আবারও। আমরা ফিরবো ঠিক চার মিনিট পরে। যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, ডর শুনছেন আপনি হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ফিরছি ঠিক চার মিনিট পর। ডর
এফএম 89.2।
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
স্বাগত জানাচ্ছি দরে। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, সুমন ও রেহান রয়েছে অন দ্য স্পট থেকে এবং লোবান রয়েছে সাউন্ডে। আমাদের সঙ্গে আজকে যারা তাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো ভাগাভাগি করছে, সত্যেন, অপু এবং তার বন্ধুদ্বয়, জহির ও শাহি, এবং সাথে থাকবে রিফাত। এদের মতো নিজের জীবনের অতিভৌতিক ঘটনাগুলো বলবেন, লাখো মানুষের সাথে শেয়ার করবেন, আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবারও গল্পে ফিরছি ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতির প্রয়োজন হয়েছিল। ডর।
ওকে, ডর চলছে এবং ডরে সুমন আর রেহান আছে বরাবরের মতোই, আর সেই সঙ্গে এর মধ্যে অনেককেই শুনে ফেলেছেন, অনেকের এক্সপিরিয়েন্সটা আমাদের জানা হয়ে গেছে এবং আরো অনেকের এক্সপিরিয়েন্স জানা বাকি রয়েছে। সো আমরা এবার পরবর্তী যে গেস্ট আছে আমাদের তার কাছে চলে যাই, তার কাছ থেকে তার এক্সপিরিয়েন্সগুলো জানার চেষ্টা করি। সো ভাই, আপনার নামটা কি এবং কোথায় থাকেন, কি করেন একটু আমরা প্রথমে জানতে চাই।
আমি হচ্ছে রিফাত রহমান।
ওকে,
আমি হচ্ছে এখন একটা ইভেন্ট ফার্মে আছি, আমি আমার বাসা হচ্ছে ক্যান্টনমেন্ট মাটিকাটা।
ওকে, সো রিফাত ভাই আজকে আমাদের সাথে এই জার্নিতে যোগ দিয়েছেন এবং এই ফাঁকে একটু বলে রাখি আপনাদেরকে, রিফাত ভাই যে আমাদের জার্নিতে যোগ দিয়েছেন উনি কিন্তু ফেসবুকের থ্রুতে আমাদের সাথে যোগাযোগ করেছেন। সো এই জন্য বললাম বিষয়টা, আপনারা যেভাবে ডর টিমের সাথে কানেক্টেড হতে চান সেভাবেই আপনাদের জন্য দরজা খোলা আছে। শুধুমাত্র আপনার ঘটনাটা যদি ডরে প্রচারের যোগ্য হয় তাহলেই আপনি চলে আসতে পারবেন আমাদের জার্নিতে। সো আরো একবার বলে দিই, আপনারা যদি ফেসবুকের থ্রুতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান বেশ কয়েকটি রাস্তা রয়েছে। রেহানের ফেসবুক পেজ রয়েছে, আর যে সুমন নামে একটা ফেসবুক পেজ পাবেন সেখানেও আপনি ইনবক্স করতে পারেন আপনার ডিটেলস, আপনার ফোন নাম্বার, কি করেন, কোথায় থাকেন এবং ঘটনাটার সংক্ষেপ। আমি সরাসরি আপনাদের সাথে কথা বলবো, যদি ঘটনাটা আমাদের ভালো লাগে, মনে হয় যে ডরে প্রচারের মতো, অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করা হবে। এবার আমরা ঘটনার দিকে চলে যাই। তো রিফাত ভাই, প্রথমে আপনি কোন ঘটনাটা শেয়ার করতে চান আমাদের সাথে?
প্রথমে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের বাবা মারা যায়, তো আমরা তার লাশটা নিয়ে আমরা হচ্ছে তাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য।
আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা?
এটা হচ্ছে 2006। এটা আমাদের SSC পরীক্ষা যখন শেষ, ঠিক মানে প্র্যাকটিক্যাল পরীক্ষার শেষের দিনই।
আচ্ছা,
তো যার কারণে হচ্ছে
ঢাকাতে মারা
যায়। ঢাকাতে মারা যায়। তো যেটা হচ্ছে, উনি মারা গেছেন সম্ভবত বিকালের দিকে, তো আমরা এসে শুনেছি, তো উনার জানাজা হয় মাগরিবের পরে। জানাজার পরে উনাকে আমরা উনাদের গ্রামের বাড়িতে নিয়ে যাব। তো
গ্রামের বাড়ি,
ময়মনসিংহের জায়গার নাম আমার ঠিক মনে নেই ভাইয়া, তবে ময়মনসিংহ পার হয়ে যেতে হয়। তো ওটার জন্য একটা মানে গাড়ি ভাড়া করা হলো, গাড়িটা হচ্ছে আপনার পিক আপ, মানে ব্লু কালারের ছোট যে পিক আপ গুলা থাকে। তো ওখানে লাস্ট উঠানো হলো, আমরা প্রায় 16-17 জনের মতো ছিলাম। প্লাস হচ্ছে সামনের দিকে ড্রাইভারের সাথে মহিলা দুজন ছিল, বাকি সব পুরুষরাই আমরা পিছিয়ে।
আচ্ছা,
তো যাচ্ছি এবং হচ্ছে ময়মনসিংহ রোডের অবস্থা তখন অত ভালো ছিল না,
ভালো ছিল না,
যেটা হচ্ছে
আপনার বাজে তখন সময়টা
পরে রওনা দিয়েছি। তো আপনার ধরেন আমরা উত্তর যখন ক্রস করি তখন এশারা দান দেয়।
আচ্ছা,
হ্যাঁ, তো এর কিছুক্ষণ পরে যাচ্ছি, আসলে তখন পর্যন্ত ওরকম কোন ভয় বা কিছুই আসলে ছিল না, কারণ পরীক্ষা শেষ আমরা বেরোতে যাচ্ছি, এটা হচ্ছে একটা অন্যরকম ইয়া ছিল। তো এর মধ্যে হঠাৎ করে ওই রোডটার মধ্যেই আমাদের গাড়িটা হঠাৎ করে মানে থেমে 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 বন্ধ হয়ে গেল। মানে থেমে থেমে বলতে হচ্ছে আমি যেটা বুঝালাম, ওই যে আপনার ধরেন তেল শেষ বা একটা
যখন গাড়িটা ধুকে ধুকে চলে,
ধুকে ধুকে চলে, তো ওইভাবে হচ্ছে আপনার গাড়িটা বন্ধ হয়ে যায়। তো উনি ওই বন্ধ হওয়ার আগ পর্যন্ত ড্রাইভার যতটুকু পারছে এটা বামে নেওয়ার চেষ্টা করছে, মেন রাস্তা থেকে বামে সাইড করতে যাওয়ার মানে যাইতে আপনার একটা চাকা হচ্ছে শুধু নিচে নামছে, বাকি তিনটা চাকার উপরে। তো উনরা বললো যে ভাই একটু কষ্ট করে নেবে, ধাক্কা দেন, কারণ এটা লক হয়ে গেছে বা কোন কারণে অফ হয়ে গেছে, মেন রোড তো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমরা নেমে ধাক্কা দিচ্ছি, ফার্স্ট কয়েকজন নামলাম, ধাক্কা দিচ্ছি, কিন্তু হচ্ছে আমাদের একটুও গাড়ি হচ্ছে
যখন গাড়িটা নষ্ট হয়ে গেছে মানে থেমে গেছে,
জি জি,
তখন আপনারা কোথায়?
ধাক্কা দিচ্ছি একটা টাইমে আমরা সবাই নামছি এবং সবাই নেমেই ধাক্কা দিচ্ছি, কিন্তু গাড়ি আর নড়ে না। হঠাৎ করে একটা বিকট সাউন্ড হচ্ছে, ধরেন উপর থেকে কোনো কিছু ভারী কিছু পড়লে যেরকম একটা সাউন্ড হওয়ার কথা আর কি, ওই টাইপের একটা সাউন্ড। সাউন্ডটা কোনো কারণ খুঁজে না পাওয়াতে একজন মানে উনি আমাদের অনেক সিনিয়র চাচা, উনি বললো কি হাই হাই। আমরা সবাই তাকায় দেখলাম যে লাশটা খাটিয়াতে যেভাবে ছিল খাটিয়া খাটিয়ার জায়গাতে আছে, আর লাশটা হচ্ছে আপনার পাশে পড়া।
হ্যাঁ, পাশে মানে খাটিয়ার নিচে,
খাটিয়ার নিচে কি খাটিয়ার বাম পাশে, আর খাটিয়া তো ছিল পুরো মাঝখান বরাবর। হ্যাঁ, তো খাটিয়ার বাম পাশে লাশটা পড়ে আছে এবং চিত হয়ে,
খাটিয়ার বাম পাশে অর্থাৎ ট্রাকের ফ্লোরে পড়ে আছে,
ট্রাকের ফ্লোরে, রাইট। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মানে ধাক্কার কারণে পড়ছে এরকম কিছুই না, কারণ হচ্ছে খাটিয়ার মানে যে জিনিসটা সবচেয়ে বেশি ভয়াবহ ছিল ওটা খাটিয়ার দুইটা সাইডই আপনার যথেষ্ট উঁচা, প্লাস হচ্ছে ছিটকিনে আটকানো থাকে, আর তার থেকে বড় কথা হচ্ছে ওখানে ওই আগরবাতি লাগানো। হ্যাঁ, তো আগরবাতির ছাইটা বলে নাই,
মানে আগরবাতি যখন পড়তে থাকে উপরের যে অংশটা,
জি 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 জি,
এটা ছাইটাও ধীরে ধীরে
পড়ে যাওয়ার কথা না, স্বাভাবিক, এত বড় একটা জিনিস,
মানে এত বড় একটা জিনিস পড়ে গেছে, তার মানে কি পরিমাণ নাড়াচাড়া হয়েছে, মানে সেই আগরবাতির ছাইটা পর্যন্ত ভেঙে পড়ে নাই, অথচ লাস্টটা ফ্লোরে
পড়ে আছে। তো এটা দেখে ভাইয়া আমরা সবাই খুশি হয়ে পাইছি, পাওয়ার পরে এখন তারপরেও যাই হোক মানে কয়েকজন মুরব্বী কয়েকজন উপরে উঠলেন যে লাশটাকে আর কি উঠাইতে, আর আমাদের বললেন তোমরা যারা যারা আর কি সুরা টুরা পারো আল্লাহর নামে পড়তে থাকো, আল্লাহ যেন বিপদ থেকে উদ্ধার করে। তো আসলে মানে তখন অনেক ভয়ের কারণে হয় সুরা আসতেছে বা আসতেছে না এরকম অবস্থা। তো আমরা প্রথমে লাশটা উঠাইতে গেল, কিন্তু লাশটার ওয়েটটা হচ্ছে আপনার কয়েক গুণ বাড়লো। তো আমরা ধরেন যাই একটা লাশ বা একটা মানুষ উঠাইতে তিন চারজন হায়স্ট পাঁচজন লাগতে পারে, কিন্তু আমরা এখানে আট নয় জন বা দশ জন এবং সবাই কিন্তু মানে যথেষ্ট শক্তিশালী। তো উনারা দেখা যাচ্ছে এটা উঠাইতে অনেক ঝামেলা হইতেছে, তো উঠাইতে উঠাইতে হঠাৎ একটা টাইম দেখা যাইতেছে হঠাৎ করে লাশটা হালকা হয়ে যায়, প্লাস গাড়িটাও আপনার ওই ঢালু জায়গা থেকে একটু নিচের দিকে সরে যাচ্ছিল। তো তখন এমনি রাখা হলো, পরে গাড়ি চেক করে দেখা হলো, আসলে গাড়িতে তখন জিজ্ঞেস করা হচ্ছিল যে ব্রেকে কোনো সমস্যা কিনা বা তেলে কোনো সমস্যা, সব চেক করলো তখন সমস্যা ছিল না। এরপরে যখন লাস্টটা ওখানে রাখা হলো, গাড়ি স্টার্ট দিল, গাড়ি স্টার্টও নিল। তো তখন আসলে এমন একটা অবস্থা, কোন গাড়ির তখন রোড দিয়ে আসতেছিল না যাচ্ছিল না, আমরা আসলে লাশের সাথে যাব নাকি ওখানে থেকে যাব, একটা মানে খুব বাজে একটা ভয় কাজ করছিল, মানে একদম সত্যি কথা অনেক বেশি ভয় পাচ্ছিলাম। তো এরপরে দূর থেকে দেখলাম যে বাস আসতেছে, তো আমরা সবাই মিলে যে মানে রাস্তা ব্লক করে বাসটা থামাইলাম, বললাম যে ভাই এরকম একটা বিপদে পড়ছি, আপনারা যতটুকু যাবেন আমাদের জাস্ট ময়মনসিংহ শহর পর্যন্ত জাস্ট আপনি আমাদের একটু মানে সাপোর্ট দিয়ে নিয়ে যান। তো উনার সাপোর্টে আমরা চলে পর্যন্ত গেছি। এরপর ওখান থেকে আরো প্রায় বিশ পঁচিশ কিলো হচ্ছে উনাদের বাসা। তো বাসার ওইখানেও এরপরে তেমন আর তেমন ঝামেলা হয়নি, শুধু ওই ঝামেলাটা।
আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, যখন লাশটা পড়ে গেছিল ফ্লোরে তখন ট্রাকের উপরে কি কেউ ছিল, পিকআপের উপরে?
না, ট্রাকের উপরে কোনো লোকই ছিল না, কারণ হচ্ছে আমরা ফার্স্টে মানে ছয় সাতজন আমরা যারা একদম কর্নারে ছিলাম এরা নেমে ধাক্কা দিচ্ছিলাম,
পরে একটা পর্যায়ে সবাই নেমে
সবাই নামতে হয়েছে, কারণ হচ্ছে এত মানে শক্ত ছিল জিনিসটা যে মানে
নড়াতেই
পারছি না।
মানে আমি একটু এটাই জানতে চাচ্ছিলাম যে আসলে যখন লাশটা ফ্লোরে পড়ে গিয়েছিল তখন সামনে কেউ ছিল কিনা, দ্যাট মিন্স যখন পড়েছে আসলে তখন লাশটার পাশে
কেউ ছিল না, কেউ ছিল না।
ওকে, এবং লাশটা কথা এই ধাক্কাতে এইভাবে পড়ে যাওয়ার কথা না, এটলিস্ট যদি পড়েও যেত খাটিয়াটা তার জায়গায় ঠিক মতো থাকতো, খাটিয়াটা কাত হয়ে পড়ে যেত,
কিন্তু খাটিয়াটার জায়গায় আছে।
ওকে, সো এই হচ্ছে আপনার ফার্স্ট এক্সপিরিয়েন্স, যেটা আপনি ক্লাস 10 এ পড়া অবস্থায়
এসএসসি
পরীক্ষার পরে আপনি পেয়েছেন।
এটা কিন্তু ভাই আমি সত্যি কথা, আমি ভয়াবহ কিছু বা রাক্ষসী মতো কিছু দেখি নাই, কিন্তু আমি আমার লাইফে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভয় পাওয়ার
আমাদের মনে হয় ভয়টা অনেক বেশি কাজ করে যখন কোনো কিছু লজিক দিয়ে আমরা মিলাতে পারি না যে আসলে ইলজিক্যাল জিনিসগুলো কিভাবে ঘটছে, এটার পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তখনই আসলে অনেক ভয় কাজ করে। ওকে, যাই হোক, এই হচ্ছে আপনার প্রথম এক্সপিরিয়েন্স যেটা আপনি শেয়ার করতে চেয়েছিলেন আমাদের সঙ্গে। তো এরপর কি আর কোনো ঘটনা আছে যেটা আপনার লাইফে ঘটেছে কিংবা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে?
জি ভাইয়া, বাসার ঘটনা আমি ফার্স্টে আবার ভাইয়ার বাসার কথা বলি। ওনার বাসাটা হচ্ছে,
এটা কত বছর আগের ঘটনা?
এটা হচ্ছে 3 বছর, দুই তিন বছর হবে। তো উনরা হচ্ছে আপনার খিলখেতে ছিলেন, খিলখেত থেকে উনরা একটা উত্তরাতে একটা বাসা ভাড়া নেন, বাসাটা যথেষ্ট বড়। তো উনাদের ফ্যামিলি মেম্বার বলতে হাজবেন্ড ওয়াইফ আর ছোট একটা বাচ্চা, আর একজন মহিলা ছিল, উনি হচ্ছে কথা বলতে পারতেন না, উনি জাস্ট উনাদের হেল্প টেল্প করতেন এরকম। তো এটার মধ্যে আপনারা ফার্স্টে যখন ছিলেন তেমন কোন সমস্যা ছিল না, কজ হচ্ছে বাসাটা আপনার বর্তমানে রেন্টের তুলনায় বাসাটা হিউজ থাকাতে। সবকিছুই অনেক খুশি খুশি ইয়া করতেছিল। তো হঠাৎ দেখা যাচ্ছে এরকম একটা টাইমে ভায়া মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স করে যে ওনাদের ওনাদের যে লিভিং রুমটা, যে রুম বা ওনারা যে রুমে থাকে বেডরুমটা, ওইটার দরজাতে কেউ নক করলে যে সাউন্ডটা হয় ঠক ঠক এরকম হলো, এটা হচ্ছে উনি ফার্স্টে ফার্স্টে এটারে মানে ইগনোর করে গেছে। পরে উনি খেয়াল করে দেখলেন এটা হচ্ছে আপনার শুধু মানে সপ্তাহ প্রত্যেক দিন হয় না, এটা শুধু বৃহস্পতি বা শুক্রবার এই দুইটা দিনেই উনি এই জিনিসগুলো লক্ষ্য করেন। তো ফার্স্টের মাসে ধরেন এক মাস দেড় মাস চলে গেছে, এটা হচ্ছে কারোর সাথে আমি শেয়ারও করেন নাই। হ্যাঁ, তো পরে এটা
কি লক্ষ্য করেন আমি বুঝলাম না,
উনি লক্ষ্য করেন হচ্ছে আপনার ডোরটা তো
মানে কখন কয়টা
রাতে, অনেক রাতেই উনি গভীর রাতে দেখা যাচ্ছে।
ওনার বাসাটা কততলা?
এটা হচ্ছে উনি সেকেন্ড ফ্লোরে থাকেন, তো দ্বিতীয় তলায় আর কি। তো উনার অন্য কোন রুমে কোনো ঝামেলা নাই, জাস্ট ওই রুমটাতে এরকম নক হয়। তো উনি হচ্ছে ফার্স্টে ইগনোর করে যাওয়ার পরে উনি পরে জিনিসটা সিরিয়াস ভাবে নেওয়ার পরে হচ্ছে বাবার সাথে শেয়ার করলো যে এরকম কি তুমি কিছু পাও কেনা, আমি কিছুই পাই না। তো উনি নিজের সমস্যাতে মনে করে জাস্ট চুপ থাকলো, কিন্তু কতদিন পরে ওটা আর কি একটু ব্যাপক আকারে রূপ নিল। যেমন ধরেন আগে তো শুধু নক করতো, এখন দেখা যাচ্ছে ওইটা রীতিমতো জোরে জোরে পাঞ্চ করে। হ্যাঁ, মানে বাড়ি থেকে কেউ লাথি মারলে বা জোরে জোরে ধাক্কা মারলে জাস্ট ভেঙে চলে
আসবে।
হ্যাঁ হ্যাঁ, এরকম অবস্থা তখন আর কি, মনে করেন ওটা জানতে আর কারো বাকি নেই, কারণ সবাই তখন ঘুম থেকে উঠে মনে করেন নিজেরা হাত ধরা ধরি করে
মানে
খুবই একটা অবস্থা। উঠে যে মানে লাইটটা চালাবে অতটুক ইয়াও থাকে না, তো একটা টাইম পরে ওটা থামে, তারপরে উনরা লাইটটা জ্বালাই। উনরা আবার মাঝখানে আবার কতদিন লাইট জ্বালিয়েই ঘুমাইছে আর কি, কারণ হচ্ছে ওই সাহসটা আর কি হয় নাই। মানে পরে চিন্তা করে দেখলো যে শুধু বৃহস্পতি বা শুক্রবার, তো ওই দুইটা দিনই উনরা লাইট জ্বালাইতো। এর মধ্যে ভাবি আবার হঠাৎ করে অসুস্থ হয়, যার কারণে উনি ওনাদের বগুড়াতে চলে যাই। তো ওই টাইমে তাইতে ভাইয়া পুরো একা থাকে বাসাই, সকালে অফিসে যাই রাতে আসে। তো উনি যাওয়ার আগে প্রত্যেকটা ডোর লাইট টাইট সব অফ করে দিয়ে যান, কিন্তু উনি বাসায় রুমে ঢুকেই ধরেন বেডরুমের সঙ্গে যে টয়লেটটা বা বাথরুমটা ওটা হচ্ছে উনি খুলে দেখেন যে এটা হচ্ছে ভেজা। ওনার কথা মতো হচ্ছে এটা মানে কিছুক্ষণ আগেই কেউ গোসল করে
ব্যবহার করে গেছে এরকম মনে হচ্ছে। মানে উনি যাওয়ার সময় স্পষ্ট খেয়াল আছে সমস্ত কিছু বন্ধ করে তালা মেরে তারপর বাসা থেকে বের হয়েছে, এই সময়ের মধ্যে আর কেউ বাসায় আসেনি। বাট শেষে দেখতে পাচ্ছে যে সদ্য কেউ বাথরুম ব্যবহার করে গেছে।
উনি তারপরে ওই রুমটা ছেড়ে আপনার কয়েকদিন ড্রয়িং রুমে ঘুমিয়েছেন আর কি, টিভি ছেড়ে টেড়ে ঘুমিয়েছে, কিন্তু হচ্ছে আপনার ওই ওই প্রবলেম গুলো হচ্ছে তখন আরো বেশি, কারণ একা থাকলেও এমনি একটা ভয়ের ব্যাপার, তারপর যখন জানা যায় জিনিসটা এরকম, তখন উনি এটা নিয়ে কথা বলেছেন অনেকের সাথে। তো অনেকে অনেক ভাবে সাজেশন দিয়েছে। তো উনার এক বড় ভাই উনি সাজেশন দিয়েছে এরকম যে তুমি তাহলে এক কাজ করো, ঘুমানোর সময় তুমি কোন কোরআনের আয়াত বা এই টাইপের কিছু ছেড়ে চেষ্টা করে দেখো কি হয়। তো উনি এভাবে চেষ্টা করে, ফার্স্টে কয়েকদিন মোটামুটি ভালো যায়, উনি মনে করছে যাক কোনো সমস্যা নেই এখন মনে বাঁচলাম। কিন্তু এর পরের ঘটনাগুলো একটু বেশি ঝামেলা শুরু হয়। আপনার ওই দরজা যে ইয়া থাকে, কড়া থাকে,
হ্যাঁ
থাকে, মানে গোল যেটা, ওটা ঘুরাই দিয়ে থাকে, মানে কন্টিনিউসলি ঘুরাচ্ছে এবং ঘুরাচ্ছে, কিরকম মনে হচ্ছে এটা ভেঙে ঢুকবে। উনি দরজা টরজা খুলে সব লাইট টাইট চালায়, কোথাও কাউকে পায় না, পুরো বাসা খালি, মানে বাসায় কোনো লোক নাই, চোর টোর থাকলে এরকম ইয়া করতে পারে। তো উনি বলছে যে আসলে এটা একটা ইয়া করা দরকার, ওনার ফ্রেন্ডদের একদিন বাসায় ইনভাইট করে, ওদিন কোনো সমস্যা হয় না। পরে হচ্ছে উনি ওই মানে ওনার জানার জন্য ওখানে পাউডার, মানে আপনার সিটকিনিতে পাউডার, তারপর দরজার আশেপাশে পাউডার,
কেউ অন্য কেউ এসে করে কিনা,
যে
চিহ্নটা,
চিহ্নটা, হ্যাঁ রাইট, চিহ্নটার জন্য উনি জাস্ট এই পাউডারটা দিয়ে রাখে যে আসলে কে এটা আবার জানা দরকার। তো এভাবে হয় না, হয় না,
যখন পাউডার দিয়ে রাখে তখনও কি এরকম নকটা হইতো?
তখন নক হইতো, তখন এরকম শব্দ হইতো। উনি
তো ওই পাউডারে আর কোনো
সেটাই, উনি জাস্ট দিয়ে মনে করছে যে এখন তো পাউডারে আছে, আমি কালকে দেখতে পারবো তাহলে আসলে বাসায় মধ্যে কে আছে। তো নক টক যখন শেষ হয়ে যায়, উনি ডোর খুলে খুলে দেখা যে পাউডার, মানে কোনো পাউডার কোনো চিহ্নই নাই, বাট এতক্ষণ ধরে প্রায় 15-20 মিনিটের মতো একটা মনে করেন ঝড় চলে গেছে ওইখানে।
আচ্ছা,
তো একে তো বাড়িওয়ালা থাকে ওইখানে, তারপর কেয়ারটেকারকে বলা হলো যে আসলে কি করা যায়। উনি বললো স্যার এটা নিয়ে আগে ওইরকম টুকটাক ঝামেলা হয়েছিল, এই জন্য বাসাটা আর কি এই। কিন্তু হইতেছে ভাইয়া বসে, ভাইয়া বললো যে আপনি চাইলে বাসা ছেড়ে দিতে পারেন। উনি বলছে না ছাড়বো না আমি। উনি আরো প্রায় 3-4 মাস ছিলেন ওখানে। তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যেটা হচ্ছে উনাদের একটা বাচ্চা ওখানে মারা যায়। তো মানে ভাইয়ের কথা বলতো যে উনার দাবি হচ্ছে এটা হয়তো এইসব কারণেই
বাচ্চাটা মারা যায়। বলতে কি রকম,
মানে হচ্ছে বাচ্চাটা মারা যায় বলতে বাচ্চাটা আসলে প্রেগনেন্ট অবস্থায় মারা যায়।
হ্যাঁ,
ভাবি যখন আসে যেদিন থেকে আসে সেদিন থেকে হচ্ছে এরকম সমস্যা। কিন্তু এটা আবার উনার সব থেকে, উনি যেটা বললো যে আমি সবচেয়ে বেশি ভয় পাইছি যেদিন, সেদিন হচ্ছে উনার বিছানাটা হচ্ছে মানে উইন্ডো বরাবর, হ্যাঁ, উত্তর দক্ষিণ মুখ করা, অপোজিট হচ্ছে আয়না।
হ্যাঁ,
লাইট অফ করলে দেখা হচ্ছে বাইরের থেকে যদি আলো থাকে একটা আসার কথা না, তো উনি জানলার দিকে না, ঠিক তার অপোজিটে মুখ করে শুয়ে আছে। তো আয়না দেখছে কি, মানে উনি ফিল করতেছে পাশে কেউ আছে বা একটা ঠান্ডা বাতাস, এরকম ফ্যান বন্ধ, বাইরের গ্লাস দিয়ে হচ্ছে আপনার উইন্ডোটা আটকানো, সব বাতাস আসার কোনো কথা না। উনি আয়নাতে দেখছে যে পর্দাটা আপনার পুরো এভাবে উঠতেছে, মানে আপনার লম্বালম্বি ভাবে সোজা হয়ে গেছে, উঁচা হয়ে গেছে, এরকম মনে হচ্ছে যে অনেক বাতাস পিছন থেকে আর কি দিলে যেরকম হয়। উনি দিয়ে আর ওখান থেকে নড়াচড়া কিচ্ছু করার নাই, উনি যতটুকু যা পারছেন ওইভাবে কোনো রকম রাতটা ম্যানেজ করছেন। রাতটা ম্যানেজ করে পরে হচ্ছে ভাবিকে দিয়ে পরে আবার উনি বগুড়াতে চলে যান। পরে হচ্ছে বাসাটার জন্য পরে দেখলেন যে এভাবে সম্ভবই না, কারণ হচ্ছে যখন একটা এত বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তখন
এটা কি হচ্ছে, মানে বগুড়াতে যখন উনি ওনার ওয়াইফকে নিয়ে চলে যায় তারই মধ্যে ওনার বাচ্চাটা নষ্ট হয়ে যায়?
না না, বগুড়া থেকে উনি ওয়াইফ অসুস্থ থাকার পরেও যখন উনি আবার আসলো না, আসার পরে এই ঘটনাটা ঘটছে। ঘটার পরে হচ্ছে ভাবিও জিনিসটা দেখে তো এবং খুব স্বাভাবিক ভয় পাওয়ার কথাই। তো এই একে সাউন্ড, তারপরে হচ্ছে আপনার এরকম বাতাস বা এরকম পর্দা উঠছে, তো সবকিছু বন্ধ থাকার পরেও, তো এটা সম্ভবত ওনাকে কোনো ঝামেলা হয়েছে। পরে চেক আপ করে দেখা গেল যে বেবিটা আর কি মারা গেছে। তো ভাইয়া শেষ পেশ আর কি বাসাটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে এখন নতুন একটা বাসা উঠছে, ওটাতে এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই,
কোনো প্রবলেম নেই। আমরা বাসাটার স্পেসিফিক ঠিকানা জানতে চাই না, শুধু এতটুকু জানতে চাই এটা উত্তরার কত নম্বর সেক্টরে?
উত্তর হচ্ছে এটা 7 নম্বর সেক্টরে।
ওকে, আমরা আপাতত সেক্টর পর্যন্তই থাকতে চাই, আমরা আর বাসার নাম্বারে না হয় নাই গেলাম। তো এই হচ্ছে আপনার দ্বিতীয় ঘটনা, যেটা বাসা নিয়ে আপনি আসলে বলতে চেয়েছিলেন এবং একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি জানি না, আমার যারা শ্রোতা রয়েছে তারাও মনে হয়তোবা সবারই আছে, লি নামে একজন এসেছিল আমাদের লিসনার এবং তার মা এসেছিল সাথে, সেখানেও আমরা এরকম একটা ঘটনা শুনেছিলাম যে শেষ পর্যন্ত বেবিটা প্রেগনেন্ট অবস্থাতেই, মানে মৃত বাচ্চাটা হয়। সো তাদেরও বিশ্বাস যে এই ধরনের কোনো কিছুর একটা নেগেটিভ অ্যাক্টিভিটিস এর জন্যই তাদের হয়তো এই ঘটনাটা ঘটেছে। আসলে আমরা জানি না আসলে কেন ঘটেছে, তবে কেউ কারো যদি মনে হয় যে এই ধরনের ঘটনার জন্য এই ধরনের দুর্ঘটনা হচ্ছে, তাহলে আমার মনে হয় সেই জায়গাটা ছেড়ে দেয়াই সবচেয়ে বেটার।
তো আমি একটা জিনিস মিস করে গেছি, একটু বলি, সেটা হচ্ছে উনি যেটা বললো যে ভাবি হচ্ছে আগে যে জিনিসটা দেখতো কি ফিল করতো, এরকম ধরুন কিচেনে আছে রাতে, মানে রাতে দুপুরে এটা যখন তখনই মনে হচ্ছে বাসা বলতে কেউ মুভ করতেছে, কিন্তু হচ্ছে আমি আগে বলছি ওনাদের ফ্যামিলি মেম্বার মাত্র দুইজন আর বাচ্চা একটা, তো বাচ্চা হাঁটার মতো রকম বাচ্চা না আর কি, বিছানায় থাকে, তো মুভ করতেছে যথেষ্ট বড়। আর ওনাদের কথা মতো উনি হচ্ছে যে কয়েকটা চাবির গোছা যদি একসাথে নিয়ে আপনার একটা মানে রিদমের সাথে যদি এটা সাউন্ড করা হয় তো এটা উনি, আমি বললাম কি ভাই এটা নূপুর, বললো না নূপুর না বা নূপুর হইতে পারে আমি জানি না, বাট এটা হচ্ছে তোমার সাউন্ডটা যাই আসুক না কেন একটা রিদমের মধ্যে, যেমন ছ্যান 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 এরকম একটা সাউন্ড। তো এটা হচ্ছে ভাই ফার্স্ট শুনে, পরে ভাইয়া শুনে, প্লাস হচ্ছে ওনাদের বাসায় যে মহিলা মানে যিনি আসছিলেন উনি একদিন এসে কিন্তু কথা বলতে পারে না, কিন্তু উনি বুঝাইলেন এরকম যে উনি বুঝাইছে চাবি দিয়ে, তো যার কোনো উনি আমাকে বললো যে চাবির মতো এরকম একটা সাউন্ড আর কি ফিল করে।
আচ্ছা আচ্ছা, ওকে, এই ছিল দ্বিতীয় ঘটনা।
এখন তো বললাম ভাইয়ার বাসার ঘটনা, আমি যে বাসাতে থাকি বা আমার যে বাসা আমার বাসার পাশেই আরেকটা বাসা,
ওটা তো ছিল উত্তরা,
এটা উত্তরা, এটা হচ্ছে আমাদের মাটি কাটাতেই।
ওকে, আপনার ভাইয়ার বাসাটা ছিল উত্তরাতে, সাত নম্বর সেক্টর, আর এখন যে বাসাটার কথা বলছেন এটা হচ্ছে মাটি কাটার কোন একটা বাসা।
জি,
ওকে,
ইভেন হচ্ছে এটা আমার বাসার পাশেই, পাশে বিল্ডিংটা, ওটা হচ্ছে দোতলা বাসা, পিস্তলা বাড়ির লোকরা থাকে এবং দোতলা ভাড়া দেওয়ার কথা।
আচ্ছা,
হ্যাঁ, তো দোতলাতে হচ্ছে কি আপনার ওটা আপনার ভাড়া থাকে না, মানে সবসময় খালি থাকে, ভাড়াটা আসে মাস শেষ হওয়ার আগে চলে যায়। তো এটা নিয়ে মোটামুটি যে কয়েক জায়গায় কি কান ইয়া চলে যে এটার সমস্যা আছে, হ্যান ত্যান
কানা ঘুষা চলে
চলে, হ্যাঁ, মোটামুটি সবাই জানে যে বাসায় আসলে ঝামেলা আছে কোনো, না হলে এমন হবে কেন। তো আমার পাশের বাসা যেহেতু, তো আমি আসলে কখনো দেখি নাই কিছু, শুধু শুধু শুনে কি করব। তো একদিন হচ্ছে আপনার রাতের বেলা, আমাদের তখন ওইদিকে আপনার অনেক কুকুরের সাউন্ড আসে, আবার চুলির একটু ইয়া ছিল, তো আমি ধরে তখন বেসিক্যালি রাত জাগা হতো, আমি সাউন্ডটা শুনে আমি জাস্ট নিচে তাকালাম যে কেউ আছে কিনা, আমি জিজ্ঞেস করলাম কে, তো কোনো সাহায্য না পেয়ে আমি জাস্ট যখন মাথাটা তুলি, এটা হচ্ছে আমার উইন্ডো থেকে উনার উইন্ডো একদম সমান,
হ্যাঁ, একই লেভেলে,
একই লেভেলে। তো হচ্ছে আমি জাস্ট মাথা তুললাম, তখন মনে হলো যে কেউ একদম দাঁড়ায় ছিল ওইখানে, ওই জায়গায়
ওই পাশের বিল্ডিং,
ওই পাশের বিল্ডিং এ, কিন্তু ওই পাশের বিল্ডিংটা হচ্ছে টোটাল মানে অফ,
ফাঁকা,
কেউ নাই। আর ইভেন ওদের ছাদে শুধু যাই হচ্ছে দুপুরের দিকে কোন কাপড় টাপড় শুকাইতে দিলে যায়, এছাড়া সবসময় বন্ধই থাকে, অত রাতে যাওয়ার কোন কারণই নেই।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আপনি শুনছেন ডর, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি। যারা ডর শুনছেন, বিশেষ করে ঢাকার বাইরে শান্ত একটা পরিবেশে শীতের রাত, বিশেষ করে যারা রেসিপি মেইনটেইন করে শুনছেন ডরের, তাদের জন্য ডর অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে, এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। প্রিয় শ্রোতা, আমরা ঠিক রাত একটায় আবারও ফিরব। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। নিঃসন্দেহে ডরের সঙ্গে যারা এখন পর্যন্ত আছেন এবং গভীর রাত পর্যন্ত যারা ডর শোনেন, ধন্যবাদ জানাবো তাদেরকে, যারা বিশ্বাস করেন জীবনে অধিভূত ঘটনার অস্তিত্ব রয়েছে এবং যারা বিশ্বাস করেন যুক্তির ওপারে অনেক কিছু সম্ভব, যারা বিশ্বাস করেন এখনো অনেক অনেক অবিশ্বাস্য ঘটনা পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে চলে যার জট বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, তাদের জন্য প্রিয় এই অনুষ্ঠানটি আমরা নিয়ে আসছি প্রতি বৃহস্পতিবার রাত 11:20। প্রতি বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে ঘটে যাওয়া জায়গাটিতে বসে আমরা ধারণ করা ডর আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে ডরে মোট পাঁচজন রয়েছে আমাদের সাথে, সত্যেন, অপু এবং তার বন্ধু জহির ও শাহি এবং রিফাত। আমরা আবারও ফিরব স্টোরিতে যেখানটাতে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। শুনতে থাকুন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর
ওইদিকে আপনার অনেক কুকুরের সাউন্ড আসে, আবার চুরির একটু ইয়া ছিল তো, তো আমি ধরে তখন বেসিক্যালি রাত জাগা হতো, আমি সাউন্ডটা শুনে আমি জাস্ট নিচে তাকালাম যে কেউ আছে কিনা, আমি জিজ্ঞেস করলাম কে, তো কোনো সাহায্য না পেয়ে আমি জাস্ট যখন মাথাটা তুলি এটা হচ্ছে আমার উইন্ডো থেকে উনার উইন্ডো একদম সমান, একই লেভেলে, তো হচ্ছে আমি জাস্ট মাথা তুললাম তখন মনে হলো যে কেউ একদম দাঁড়ায় ছিল এখানে ওই জায়গাটা,
ওই পাশের বিল্ডিং,
ওই পাশের বিল্ডিং এ, কিন্তু ওই পাশের বিল্ডিংটা হচ্ছে টোটাল মানে অফ,
ফাঁকা,
হ্যাঁ কেউ নেই, আর ইভেন ওদের ছাদে শুধু যাই হচ্ছে দুপুরের দিকে কোনো কাপড় টাপড় শুকাতে দিলে যায়, এছাড়া সবসময় বন্ধই থাকে, অত রাতে যাওয়ার কোনো কারণই নেই। রাত তখন ধরেন প্রায় দুইটা আড়াইটার পরে, মানে আপনাদের এই সাধারণত ধরেন একটা প্রোগ্রাম শেষ হওয়ার পরে যে টাইমটা থাকে ওরকম, ওই টাইমটাতে আসলে মনে হলো যে আমাকে কেউ দেখলো, দেখে হচ্ছে সে জাস্ট লুকালো, তো জিনিসটা আমি জাস্ট ইগনোর করে গেছি। ইগনোর করে যাওয়ার পরে তো আবার আমি তখন একটা ইন্টারন্যাশনাল কল সেন্টারে জব করতাম, যার কারণে হচ্ছে আমি সবসময় রাতেই আমার অফিসে থাকতাম, তো আমি সপ্তাহে দুই দিন থাকতাম বাসায়, তো এই বাসায় যে দুই দিন থাকতাম ওই দুই দিনটার মধ্যে এরকম, তো একদিন হচ্ছে বৃহস্পতিবারে ওই দিন আমার অফ, তো ওই দিন আমি বাসায় আসছি, আমি পিসিতে এমনি বড় বড় মুভি টুভি দেখতেছি এরকম, তো হঠাৎ দেখি যে একটা মানে মানুষের মুখ চেপে ধরলে বা মুখে কিছু মুখ বন্ধ করে রাখা অবস্থায় যদি খুব চিল্লায় বা একটা
মানে একটা গোংরানের যে শব্দ,
রাইট, হ্যাঁ মানে যেটা আরকি বেরোচ্ছে না বাট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আর কি আছে এরকম, তো অত রাত্রে আসলে ওই সাউন্ডটা আসলে একটু জিনিসটা একটু কেমন লাগে যে হ্যাঁ কোন ভাষায় কাউকে মারছে মানে হইতে পারে না এরকম, তো ওই জন্য হচ্ছে আমি আবার লক্ষ্য করি এখানে কোনো কিছু আছে কিনা, আমি জাস্ট আমার জানলাটা সরাই, সরানোর পরে যেটা হচ্ছে আপনার একটা মানে এত বিচ্ছিরি একটা গন্ধ, মানে এই গন্ধটা হচ্ছে আমি কখনো পাইনি বুঝছেন, মানে
এরকম গন্ধটা,
গন্ধটা হচ্ছে ওই যে বললাম যে আপনার কোনো কিছু পচা গন্ধ, যেমন ধরেন মাছের,
মাছের আইসটা বা এই ধরনের এগুলো,
বা ও ঠিক ওই রকম না মানে ওই ওই রকমই আর কি,
আচ্ছা আচ্ছা, মানে যেটা হবে একটা খুব বাজে রকমের দুর্গন্ধ,
হ্যাঁ বাজে রকম দুর্গন্ধ, এটা আবার আপনার ওই ওই দিকে না আপনার শীতের দিকে না, কিন্তু হচ্ছে ওই গন্ধটা হচ্ছে এরকম যে আপনার যতক্ষণে আপনি ততক্ষণই মনে করেন যে খুব অস্থির লাগবে, হ্যাঁ তো ওটা পাচ্ছি, প্লাস হচ্ছে আবার সাউন্ডটা মনে হচ্ছে যেরকম যে একবার মনে হচ্ছে ছাদ থেকে আসছে আর একবার মনে হচ্ছে আমার মানে
রুমটা
থেকে আসছে, হ্যাঁ
যে রুমটা ফাঁকা,
হ্যাঁ মানে যে বাসাটা ফাঁকা,
হ্যাঁ পুরো উপরের তলাটা ফাঁকা,
পুরোটাই ফাঁকা, তো ওটা হওয়াতে আমি আর কি আমার রুমের লাইটটা চালায় আমি আমার ইয়াদের পাশে টর্চ ছিল, তো টর্চ দিয়ে আমি দেখার চেষ্টা করছি আসলে কেউ, তো দেখলাম যে না লক দেখা যাচ্ছে, মানে ইয়া থেকে জানলা থেকে আপনার দেখা যাচ্ছে লকটা আছে, তারা লক করা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যখন ঠিক লাইট চালাইলাম বা ইয়া করলাম তখন এটা আবার অফ, অফ কি মানে ওই সাউন্ডটাও আসছে না, তা হচ্ছে আপনার গন্ধটাও নেই, তো জিনিসটা দেওয়ার পরে আমি সকালবেলা আম্মাকে বললাম আম্মা এরকম তো পাশের বাসায় কিন্তু এরকম ঝামেলা এরকম আমি মনে হয় দেখছি, তো এই কথায় কথাই তো আমি নিচে নামছি, তো মানে কপাল ভালো ছিল হয়তো, বাইরের সাথে দেখা হলো, পরে বললাম যে চাচা এখানে কি আপনাদের এখানে আমি এরকম কিছু ইয়া পাইছি এটা আপনি একটু লক্ষ্য করেন, হ্যাঁ তো উনি বললো যে আসলে আগের ভাড়াটা নাকি ওনাদের এরকম ছিল যে ওই বাসাতে নাকি ফ্রিজ একা একা খুলে যেত, তারপর হচ্ছে চেয়ার ডাইনিং টেবিলের চেয়ার গুলো আপনার এখানে ছাড়ানো ঘুরানো এসব
রাইট,
হ্যাঁ মানে হচ্ছে রাতে শব্দ শুনতেছে আপনার মানে নিচতলা ওরা শুনতেছে যে উপর তলা থেকে আপনার চেয়ার সরাইতেছে টেবিল সরাইতেছে, কিন্তু ওই বাসার লোকজন
মানে করতেছে না,
করতেছে না ইভেন ওরা শুনতেছে না শব্দটা, বা সকালে যখন উঠতেছে তখন চেয়ার একটা
ওই বাসার লোকজন তখন সকালে উঠে দেখছে যে আসলে চেয়ার যান্ত্রিক ত্রুটিও হতে পারে,
আচ্ছা হ্যাঁ হতে পারে, কিন্তু হচ্ছে ওই বাসাটা আসলে ওরকম করার মতো কেউ ছিল না, যান্ত্রিক ত্রুটি হতে পারে যে অটোমেটিক অন হচ্ছে অফ হচ্ছে, তারপর হচ্ছে আপনার চেয়ারের এই মুভমেন্ট গুলো, পরে হচ্ছে এইসব কমপ্লেন জন্য ওরা বাসা ছেড়ে চলে যায়, যার কারণে হচ্ছে বাসাটা নিয়ে মোটামুটি এই কথা সরতে তেমন একটা ভাড়াটাও আর কি ওরকম হয় না, তো যার কারণে উনি পরে হচ্ছে হুজুর দেখালেন, হুজুর না ঠিক মানে মাদ্রাসা থেকে কতগুলো ছেলে আসলো, ওরা এসে আপনার কোরআন মানে
কোরআন তেলাওয়াত,
হ্যাঁ খতম করলো, তো করে টুরে ওখানে হচ্ছে আপনার মিলাদ দিল, পরে হচ্ছে বাড়ি যখন ওই যে বন্ধ করার একটা ইয়ে আসলো, তো বাড়ি বন্ধ করতে গেলে চারটা কোনায় সম্ভবত কিছু মানে পুঁতে রাখতে হয়, তো উনি তিনটা কোনা করে যখন কর্নার কোনাটা মানে হুজুরটা যখন মাটি গর্ত করে যখন ঢুকাতে যায় তখন ওনার হাতটা লক হয়ে যায়, ওই টাইমে আমি ছিলাম না, বাট আমি এসে আমি পরের দিন শুনছি যে মানে ওখানে দোকানদার ছিল অনেক, তো ওরা বলতেছে এরকম যে কালকে তো কাহিনী এরকম যে হুজুর আর কি বাড়ি বন্ধ করতে আসছিল তারই হাতে এরকম লক হয়ে গেছে, মাটির ভিতরে ঢুকাইতে পারতেছে না, তারপরে কিছুক্ষণ পর মধ্যে হুজুরটাই আর কি পড়ে যায় ওখানে, মানে অজ্ঞান হওয়ার মতো পড়ে যায় এবং নিজে উঠে, নিজে উঠে বলছে আমি আপনাদের কি ক্ষতি করছি, আপনারা আমরা আপনি এরকম চালাচ্ছেন কেন, এটা আমাদের চলাচলের রাস্তা।
মানে তখন আর হুজুরটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে।
হ্যাঁ, তখন লোক বলতেছে এরকম যে এটা হচ্ছে আপনার মানে হুজুরের ভয়েসে এবং হুজুরের আরো বেশি ভালো থাকবা তোমরা, এটা কিন্তু ঠিক না, আমাদের
এটা এই হুজুর বলতে,
হুজুর বলতেছে এরকম। হ্যাঁ, মানে এবং হুজুরের ব্যাপারটা হচ্ছে হুজুর যথেষ্ট বিনয়ী, মানে উনারা সবাই চিনে, মানে উনার ভয়েসটা কখনো লাউড শুনে নেই, কিন্তু ওই টাইমে দেখা যাচ্ছে চিল্লা পাল্লা করে একটা
অনুষ্ঠান অবস্থা।
হ্যাঁ, সেটাই তো, যার কারণে হচ্ছে ওই জিনিসটা এমন হতে শেষ পেশ গুলি আবার অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, হওয়ার পর উনার মাথায় পানি দেওয়া হয়, পরে উনি আবার হঠাৎ করে মানে অনেক অসুস্থ, যে আমার শরীর ব্যথা আমি কি হয়েছে, তখন উনারে ওনার সঙ্গে যারা ছিল বললো যে হুজুর এমন এমন হয়েছে। হওয়ার পরে তারপরে আরেকজন আসলো, ওই গোলাপ জল টল দিয়ে পুরাটা আবার নতুন করে বন্ধ করছে, বন্ধ করছে যদিও, কিন্তু এখন ওই বাসাটা আসলেই খালি।
এখন পর্যন্ত কি আপনি এখন কোন গোংরানির শব্দ কিংবা এই যে
না, আমি হচ্ছে আমরাও আবার বাসা ছেড়ে আমাদের নতুন বাসায় চলে আসছি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এক বছরের
স্ট্যাটাসটা বলতে পারি
না, এক বছরের মধ্যে ওদের সাথে কোনো আমার যোগাযোগ নাই, আমি দোকানদারেও তেমন জিজ্ঞাসা করি না, আমার টাইমটা আসলে হয় না ওরকম, আমি যখন আসি তখন বন্ধ থাকে সব।
এই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গুলো যেটা আপনি শেয়ার করতে চেয়েছেন, দুটো বাড়ির ঘটনা চলে আসছে, যেখানে একটা হচ্ছে মিরপুরের মাটি কাটা আর একটা হচ্ছে উত্তরার 7 নম্বর সেক্টরের সেই বাড়ি, আর একটা ঘটনা তো উনি বললেনই। তো অনেক ধন্যবাদ রিফাত ভাই যে আপনি আমাদের সাথে এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন।
ধন্যবাদ সুমন ভাই আপনাকে। আমি আসলে এক্সপিরিয়েন্স গুলো যে সবাই যখন বলে তো অনেকে অনেক রকম মানে আপনার কমেন্টস করে যে এটা ধুত এটা হয় নাকি, কিন্তু ব্যাপারটা দেখেন এই জিনিসগুলো আমি একটাও কিন্তু আপনার ভৌতিক কিছু দেখি নাই বা আপনার রাক্ষসীয় কিছু দেখি নাই, কিন্তু প্রত্যেকটা জিনিস অনেক ভয় ছিল মানে আমার জন্য।
আসলে এইটা আমরা ইনফ্যাক্ট বারবার বলছি যে রিফাত ভাইয়ের ঘটনাগুলোই ধরি আমরা, যে রিফাত ভাইয়ের যে ঘটনাগুলো খুব ভয়ের কিন্তু তেমন কিছু ছিল না, কিন্তু ওই জায়গায় আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে হয়তো এটা আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফিলিং।
আমরা যে বললাম না আপনার যখন ইয়াতে গেলাম এই লাস্টের ইয়া ছিলাম, তো আমরা আমাদের সাথে তো প্রায় 16-17 জন, হ্যাঁ অনেক বড় মানুষ ছিল বা আমাদের সময় ছিল আমাদের ছোট ছিল, প্রত্যেকটা মানুষের চেহারা দেখে আবার হয়েছে এটা তো আমরা বুঝছি মানে সবাই।
আসলে এই ভয়টা হচ্ছে মনের ফিলিংস এর, অনেক কিছু আছে কিছু না দেখেও ফিল করা যায়, সো যারা ফিল করে তারাই বলতে পারবে যে আসলে এটা কিরকম ভয়ঙ্কর, আর অন্য বাকিদের কাছে এটা খুব একটা ভয়ঙ্কর মনে হবে না, কখনো হাসিরও মনে হবে।
ব্যাপারটা ধর আমি কারোর শেয়ার করতেছি ওরা খুব হাসতেছে এবং জিনিস অনেক ফান করতেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আসলে বুঝছি ওই টাইমটা আসলে কেমন,
আসলে কি আছে,
আমি আসলে বাঁচবো কি মরবো বা আমি কি হতে যাচ্ছে পরে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে একদম মাথা।
ওকে, অনেক ধন্যবাদ আরো একবার রিফাত ভাই আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য।
কেশব ভাই ধন্যবাদ।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ছোট্ট একটা বিরতির সময় হলো আবারও, মাত্র 4 মিনিটের বিরতি, আমরা ডরের একেবারে শেষ ভাগে ফিরছি একটু পরে। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি ডর
89.2।
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
It's ABC Radio on air 24/7. Tune in.
রাতের গভীরে পৌঁছে গেছি আমরা, 4 মিনিট পর ডরের শেষ ভাগে আমন্ত্রণ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আমার টিমকে স্পেশালি থ্যাঙ্কস। অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান, আর আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন সত্যেন, অপু এবং তার বন্ধুদ্বয় জহির ও শাহি এবং রিফাত। প্রিয় শ্রোতা, আগামী সপ্তাহে যদি এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করতে চান ফোন করবেন আমাদেরকে, ফোন নম্বরটি হচ্ছে 09 6 1
শূন্য নয় ছয় এক তিন আট নয় দুই। আবার বলছি 0961389282।
আলটিমেটলি সবার ঘটনা বা এক্সপেরিয়েন্স যাই বলি না কেন শোনা হয়ে গেল, শুধু একটা জিনিস বাকি রয়ে গেছে আমাদেরকে আজকে যে এখানে ইনভাইট করেছে, যেই কারণে ইনভাইট করেছে, যেই স্পটে যেই ক্লিনিকে আমরা আছি সেই ক্লিনিকের ভেতরের এনভায়রনমেন্ট, আর কেনই বা ডট টিম এই ক্লিনিকে উপস্থিত হয়েছে, কেনই বা সত্যেন আমাদেরকে এই ক্লিনিকে আসতে বলেছে, এই ঘটনাটুকু শুধু আমাদের জানা হয়নি এখনো।
রাইট, আমরা যেটা বলেছিলাম আপনাদেরকে যে অতিথি যারা আছে তাদের ঘটনাগুলো শুনে আমরা আবার ওই ঘটনায় আসব। তো এক এক করে তো আমাদের অতিথিদের এক্সপিরিয়েন্স গুলো আমরা শুনে ফেললাম, এবার হচ্ছে আমরা মূল ঘটনায় আসি। কেন
একটু এতটুকু বলে নিই যে অনেকে হয়তোবা ডরের প্রথম অংশ শুনে একটু কনফিউজড হয়েছেন, আমাদের ইচ্ছা ছিল সেই কুয়াটাতে যাওয়ার, সেই কুয়ার আশেপাশে যাওয়ার, সেই বাড়িতে বসে করার, বাট সেখানে আমরা যাওয়ার পারমিশন পাইনি। এখন আমরা যেই ঘটনাটা শুনব সেই ঘটনাটা এখন এই মুহূর্তে আমরা যেই স্পটে আছি সেই স্পটের সাথে রিলেটেড ঘটনা, এবং এই ঘটনা যেখানে ঘটে সেই জায়গাটাতেই আমরা আছি, তাই না সত্যেন ভাই?
হ্যাঁ, এক্স্যাক্টলি এখানেই।
ওকে, তাহলে আমরা যেই ঘটনার জন্য আপনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কি সেই ঘটনা, এক এক করে আমরা একটু সবার সাথে এগুলা শেয়ার করা হয়ে যাক।
ওকে, আসলে এই হসপিটালের ঘটনা বললে তো অনেক ঘটনা আছে, মানে এরকম ভৌতিক ব্যাপার অনেক ঘটে, তো এত বলা সম্ভব না। আমি জাস্ট একটা ঘটনা বলবো যেটা অল্প কিছুদিন আগে হয়ে গেছে। যতগুলো ঘটনা ঘটেছে মনে হয় কোনোটার চেয়ে এই ঘটনাটা কম ভয়ানক না আর কি।
ওকে, এমন একটা ঘটনা নিশ্চয়ই,
এমন একটা ঘটনা আমি বলতে চাচ্ছি,
আমরা অন্যান্য ঘটনাগুলো কম্পেয়ার করে নিতে পারবো যে আসলে কি ঘটে এখানে।
সেটাই তো আমি ভাবছিলাম যে আমরা ওই ভাইটাল ঘটনাটাতে যাওয়ার আগে কি ছোট ছোট ঘটনা একটু একটু করে শুনে নেব?
যদি আপনারা চান আমি শোনাতে পারি, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি এটা আগে বলে নেই, মানে এর শেষের দিকে যদি আমি।
ওকে, তাহলে আমরা ভালো লাগে ঘটনাটাই।
ওকে, এখানে আসলে অনেক ঘটনার একটা ঘটনা হচ্ছে এটা, এখানে এই এই রুমটাতে একজন ডাক্তার থাকতেন, মানে এই হসপিটালে কিন্তু সাধারণত কোনো ডাক্তার থাকে না।
আচ্ছা,
মানে অনেকেই অনেক রকম ভয় পাইছে, অনেক রকম ভয়ানক কিছু দেখছে।
রাতে ডাক্তার থাকে?
হ্যাঁ, মানে রাত্রে কেউই থাকে না, রাতে তো কেউ থাকেই না। মনে করেন বিকেল হয়ে গেলেই দেখবেন যে এই হসপিটালটা পুরাটাই মানে জনশূন্য।
আচ্ছা,
যদি আমাদের বাড়ি এখানে, এই হসপিটালের যে চতুর্পাশে জায়গাটা আছে এটা মানে বাইরের অংশটা সবাই ব্যবহার করে, কিন্তু ভিতরে কেউ আসে না। ওই ডাক্তার আসে মনে করেন 9টার দিকে আসে, হয়তো 1:30-2টার মধ্যে তারা এখান থেকে চলে যায়।
ওকে,
আচ্ছা, তো মানে যে ঘটনাটা মূল যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা আপনার অল্প কিছুদিন, হয়তো মাস ছয় বা তারও কম সময় আগের ঘটনা। এই এখানে একটা ডাক্তার থাকতেন, ডাক্তারের বাড়ি ছিল এখান থেকে প্রায় 60 কিলো দূরে।
আচ্ছা,
তো উনি চিন্তা করছিলেন যে ওইখান থেকে 60 কিলো, আর উনি এমনিতে মানে ভূত পেতে খুব বেশি বিশ্বাস করতেন না, উনি খুব সাহসী ছিলেন।
আচ্ছা,
তো এই কারণে মানে অনেকে উনাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে আপনি এখানে থাকেন না, কেননা এখানে ভূত আছে বা প্রেত আছে বা এ ধরনের অনেক অনেক মানে ভয়ানক ঘটনা ঘটে, আপনি এখানে থাকেন না। তো উনি বলছে না কি হবে, এখনকার যুগে আর ভূত প্রেত আছে নাকি, আর ভূত প্রেত কি করবে ওটা পরে দেখা যাবে, উনি আর কি এরকম একটা মাইন্ডের ছিলেন। তো যাই হোক, উনি মানে হয়তো মাসখানেক এই হসপিটালটাতে ছিলেন, তো এই এক মাসের মধ্যে এরকম মানে ছোটখাটো অনেক ঘটনা দেখছে, হয়তো মনে করেন মানে দেখতেছে যে কোন মহিলা বা কোন নার্স বাচ্চা নিয়ে এদিক সেদিক যাচ্ছে উনার রুমের বাইরে, বাচ্চা নিয়ে এদিক সেদিক যাচ্ছে, বা কোন মহিলা একটা বাচ্চাকে বসে দুধ খাওয়াচ্ছে, বাচ্চার দুধ খাওয়ার শব্দ হচ্ছে।
হাসপাতালে কোনো মানুষই নেই?
না, ইম্পসিবল, কেউ তো নাই, না উনাকে ছাড়া কেউ নাই। তারপরও মানে উনি এই ব্যাপারগুলোকে খুব বেশি কেয়ার করতেন না।
আচ্ছা,
তো উনি আবার এমন ছিলেন যে উনি দিন রাত মিলে একবার রান্না করতেন, যেহেতু ব্যাচেলার সিস্টেম, তো যদিও তার ছেলে ওয়াইফ আছে তারা তো গ্রামের বাড়িতে, উনি এখানে ব্যাচেলার সিস্টেম থাকতেন, তো উনি এগুলোকে খুব বেশি কেয়ার করতেন না, আর উনি রান্না করতেন দিন রাতে একবার।
আচ্ছা,
তো যাই হোক, সেদিন উনি গিয়েছিলেন তার যে মানে বস আছে তার উপরের অফিসে, ওখান থেকে আসতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে উনি রান্না করতে গেছেন এই এই পাশের মানে উনার চুলা বসান ছিল, মানে আপনার স্টোভ আর কি, স্টোভে রান্না করতেন। তো ব্যাপারটা হচ্ছে কি, উনি ডিম দিয়ে, সেদিন নাকি উনি ডিম দিয়ে রান্না করবেন, তো ডিম সিদ্ধ করছে, ডিম সিদ্ধ করে নিচে রেখে ভাত বসায় দিছে চুলায়, বসানোর পরে উনি ডিম একটা ডিম ছিলে রাখছে আর একটা ডিম ছিলতেছে, এই সময় হঠাৎ দেখে যে ডিমটা হাওয়ায় ভাসতেছে, হাওয়ায় ভাসতে ভাসতে একটু উপরে যাওয়ার সাথে ডিমটা নাই, উধা হয়ে গেছে।
বুঝলাম না, উনার চোখের সামনে
উনি দেখতেছে
যে ডিমটা মনে হয় হাওয়ায় একা উপর দিকে উঠলো, উঠে এক জায়গায় এসে নাই হয়ে গেল, উধাও হয়ে গেল। তো উনি চিন্তা করলেন কি ব্যাপারটা কি। আবার উনি ফিল করতেছেন যে যেহেতু দেখতে পাচ্ছেন অন্ধকার, এখানে বিদ্যুৎ নাই, উনি শুধু একটা কুপি জ্বালাতেন। তো উনি খেয়াল করলেন কুপি নিয়ে এদিক ওদিক মানে দেখলেন এখানে কেউ আছে কিনা, আসলে কেউ নাই। তো উনি চিন্তা করলেন কেউ যদি থাকে তাহলে তার ডিমটা এভাবে হাওয়ায় উড়ে উঠাও হবে না। তো যাই হোক উনি কি করলেন মানে উনি একবার দুবার ডাক দিলেন যে কি ব্যাপার এখানে কেউ আছে নাকি, কেউ আছে নাকি। তো কোনো সারা শব্দ নাই। তো তারপরে দ্বিতীয় ডিমটা উনি যখন রাখছেন তখন দ্বিতীয় ডিমটা একই অবস্থা, সেভাবে হাওয়ায় উড়ে মানে একটু উপরে যাচ্ছে নাই হয়ে গেল। ঠিক মনে করেন একজন মানুষ বসে ঠিক মানে মাটি রেখে তুলে
কেউ যখন একটা নিয়ে জিনিস হাত দিয়ে তুলে মুখের মধ্যে, এরকম ভাব,
এরকমই ভাব। হ্যাঁ
ওকে।
তো যাই হোক মানে উনি বলতেছে যে মানে উনি একটু রাগ করে একটু রাগি টাইপের মানে রাগলে মানুষ একটু ফাঁস কথা বলে, ধরেন উনি একটা কথা বলছে
মানে একটু গালাগাল করছে,
একটু গালাগাল করছে। তো হঠাৎ উনি দেখতেছে যে উনার দুই কানের কাছে কেউ চক চক করে খাচ্ছে, মানে ডিমটা বোধহয়
কেউ খাওয়ার শব্দ,
হ্যাঁ খাওয়ার শব্দ আসছে, মানে মনে হচ্ছে ডিমটা কেউ চক চক করে খাওয়াচ্ছে, হ্যাঁ চাবাচ্ছে। তো উনি হাত দিয়ে এদিক এদিক মানে মারার চেষ্টা করে, তো কিছুই নাই, লাগবে কাকে। তো হঠাৎ উনি আবার যখন বকা দিয়ে বসছে তখন উনাকে একটা সর দিছে, সরটা কি দিছে মানুষ তো নাই। উনি দেখতেছে যে হাওয়া এসে তাকে একটা সর দিল, উনি পড়ে গেছে, পড়ে যা আবার উঠছে খুব জোরে চিল্লায় চিল্লায় বলতেছে হ্যাঁ এখানে কে এসে মানে অনেক কিছু বলতেছে। তো যেহেতু আমাদের বাড়ির পাশে আশেপাশে আরো লোকজন থাকে, তো দুই একজনের কানে আর কি কণ্ঠটা গেছে, কথাটা দুই একজনের কানে গেছে। তো প্রথমে একজন আর একজনকে বলছে যে কি রে ডাক্তারের মনে হয় কিছু হয়েছে, চলতে একটু দেখে আসি। তো তারা দুইজন প্রথমে আসছে, এসে ওই ডাক্তারের দরজায় বারবার মানে আঘাত করতেছে খোলার জন্য। তো ভিতর থেকে মানে তারা বাইরে থেকে শুনতেছে যে ভিতর থেকে এক পর্যায়ে মনে ধস্তা ধস্তি হচ্ছে। তো এর মধ্যে মানে আরো দুই তিনজন আসছে, আসার পরে বলতেছে কি হয়েছে, বলে কি জানি ডাক্তারের সাথে মনে কিছু হচ্ছে, ভিতরে কেউ আছে কিনা। তো বলছে চলো জানালা দিয়ে দেখার চেষ্টা করে,
রুমটা তো নিচতলাই ছিল,
হ্যাঁ নিচতলা, এই রুমটাই তো বলতেছি, ওই যে ওই পাশে যে জানালাটা আছে, ওই পাশের জানালা দিয়ে মানে দেখার চেষ্টা করছে। তো দেখতেছে যে আসলে কেউ নাই, ওই ডাক্তার একা একাই মনে হয় এখান থেকে ওইখানে যা পড়তেছে, আবার ওইখান থেকে ওইখানে যা পড়তেছে, এমন একটা অবস্থা।
কেউ একজন তুলে,
হ্যাঁ হ্যাঁ মনে হয় কেউ একজন তুলে এখান থেকে ওইখানে একজনকে দিচ্ছে, সে মনে হয় তুলে নিয়ে আর একজনকে দিচ্ছে। ওই যে স্কুলে যেভাবে মেয়েরা বালিশ খেলে আর কি, মনে হয় ডাক্তারকে বালিশ বানায় সেভাবে খেলতেছে, এমন একটা অবস্থা। আর ডাক্তার তো এই যে চিৎকার চেঁচামেচি, ডাক্তারের চিৎকার চেঁচামেচিতে মানে আরো লোকজন এসে জমাট হয়ে গেছে, যখন জড়ো হয়েছে বাইরে অনেক লোকের সমাগম পায়, সেই মানে ডাক্তারকে আঘাত করাটা ছেড়ে দিছে, মানে তার আর কিছু নাই, মানে ডাক্তারে কিছু হয়নি, ডাক্তার একা একা এরকম করছে। ডাক্তার তো কোনো মতে মানে হম্বতম্ব ভাবে এসে সেটা খালি দরজাটা খুলছে, খুলে ডাক্তার না পারে দৌড়ায় পালায়। তো লোকজন সবাই ধরছে যে ডাক্তার সাহেব কি হয়েছে কি হয়েছে। তো ডাক্তার শুধু বলতেছে না কিছু না আমি এখানে থাকবো না, মানে তার কণ্ঠটা এমন হয়ে গেছে যে বোঝা যাচ্ছে না যে সে ডাক্তারটাই কি না।
আচ্ছা মানে ভয়ে
ভয়ে তার কণ্ঠ, হ্যাঁ
পুরো চেঞ্জ হয়ে গেছে,
পুরাই চেঞ্জ হয়ে গেছে। তো বলতেছে না আমি এখানে থাকবো না, মানে সবাই চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে আপনি না থাকেন সমস্যা নাই। তো দুজন যে আসলে সেই স্টোভটা নিভাই দিছে, নিভাই দিয়ে এসে সে আপনার এই দরজাটা তালা মারছে, মানে ডাক্তারকে নিয়ে ওই যে পশ্চিমের যে বাড়িটা আছে ওটা আমাদের এক বড় ভাই মানে মুসলমান আর কি, তারা ওই বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যায় রাত্রে রাখছে। তো ওনারা সবাই জিজ্ঞেস করছে যে
কি ঘটনা ছিল,
হ্যাঁ আসলে ব্যাপারটা কি, আপনি এরকম করলেন কেন, এইভাবে মনে হচ্ছে আপনি মানে ভিতরে দৌড়াইতেছেন কোথাও উঠতেছেন পড়তেছেন এইভাবে। তো উনি বলতেছে যে আমি কি উঠছি পড়ছি, আমাকে ফালাই দিছে এইভাবে, আমাকে এইভাবে তুলে তুলে ফালাইছে, আসার মারছে। তো বলতেছে আসলে কারা ছিল কে ছিল, ভাই কারা ছিল আমি তো তাদের দেখতে পাইনি, হ্যাঁ শুধু ছায়ার মতো দেখছি, মানে তারাই আমার সাথে এরকম করছে। তো বলছে যে আসলে শুরুটা কি, তখন উনি বলছে যে এইভাবে আমার ডিম এইভাবে খেয়া ফালাইছে, হ্যাঁ পরে আমি বকা দিছি তো আমাকে মারছে। তো সবাই অবাক হয়ে গেল। তো পরে ওখানে একজন বলল যে এই কারণে আপনাকে এখানে থাকতে নিষেধ করছিলাম। তো বলতেছেন নিষেধ করছেন ভালো কথা, যদি আমি এটা তো বিশ্বাস করতাম না, কিন্তু আমি আর এখানে থাকবো না, আমি এই চাকরি ছেড়ে দেব।
আচ্ছা
হ্যাঁ, মানে তার ভিতরে এমন একটা মানে এমন একটা
ভয় গেঁথে গেছে,
হ্যাঁ এমন একটা আতঙ্ক গেঁথে গেছে যে সে মনে করেন এই চাকরির প্রতি বিতৃষ্ণা হয়ে গেছে। বলতেছে আমি চাকরি ছেড়ে দেবো। তো যাই হোক, পরে সবাই আর কি উনাকে সান্ত্বনা দিল যে ঠিক আছে আপনি থাকেন আমাদের বাড়িতে, থাকেন আমাদের বাড়িতে, এ ধরনের কোনো ঘটনা ঘটে না, এ ধরনের কোনো ভয় নাই, আপনি থাকেন, কালকে সকাল হোক। তো পরের দিন সকালে ডাক্তার সাহেব আর অফিস খোলে নাই, সে অফিসের দিকে যাই নাই, না যা সোজা তার বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে দুই দিন গেছে, তিন দিন পরে আর কি ফোন আসছে যে সে ডাক্তারটা মারা গেছে।
মানে তার ওইখান থেকে চলে গিয়ে আর ফেরত আসে,
আর ফেরত আসেনি।
এরপর থেকে আর কোন ডাক্তার এই ক্লিনিকটাতে এসে মানে আর আবাসিক ভাবে আর কেউ থাকতে আসেনি?
আবাসিক ভাবে তো কেউ থাকেই না। আপনি দিনের বেলা হলে আপনি দেখতে পারতেন যে যেসব ডাক্তার আসে ওনারা শুধু আসে তাদের জন্য, এই যে রুমটা যে মানে এই রুমে বসে যে তারা সরকারি ওষুধ বিতরণ করে, শুধু এই রুমে ঢোকে, এই রুমে থেকে সরকারি ওষুধটা বিতরণ করে, তারপরে ওনারা দেড়টা দুটা বাজে শুধু বের হয়ে এই গেটটা তালা দিয়ে চলে যায়।
মানে এখানে রাতে থাকার কোনো ব্যাপারই নেই, কারণ
রাতে থাকার আর মানে
এই ঘটনার পর আর কেউ সাহস করবে, আসলে ইনফ্যাক্ট দুঃসাহস আর কেউ করবেই না,
কেউ করবে না, এটাই স্বাভাবিক।
তো এই হচ্ছে এই ক্লিনিকটার ঘটনা, যে জন্য আমাদেরকে
আরেকটু বলে রাখি, মানে যে কথাটা শুরুতে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই ক্লিনিকের চতুর্পাশে, মানে বিশেষ করে এই দক্ষিণ পূর্ব কর্নারটাতে আর হচ্ছে পশ্চিম পাশে এমন কিছু দাঁড়ায় থাকতে মানুষ দেখছে যা দেখে মনে করেন মানে যে কারো গা ছমছম করবে।
কিরকম বুঝলাম না আমি।
আমাদের এখানে এক চাচা আছে, উনি দর্জির কাজ করে, উনি দেখছে যে এখানে এমন বড় মানে উনার একটু বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে এই পশ্চিম পাশে যে একটা ঘরটা দেখছেন ভাঙাচুরা, এই ঘরটার সামনে আর কি উনি মানে অনেক সময় প্রাকৃতিক কাজ সারেন। তো উনি একদিন এসে সেটা দেখতেছে যে এখানে একটা লোক দাঁড়ায় আছে, এই লোকটা কমপক্ষে 18 ফিট লম্বা হবে, আর তার শরীরটা এত মোটা যে আমাদের যে আম গাছটা এত মোটা মোটা আম গাছ দেখতেছেন, এই আম গাছের চেয়েও মোটা। উনি এটা দেখে কি ভিতরে আসবেন, উনি এই যে হসপিটালের গেট থেকে দরজা থেকে এখান থেকে উনি দৌড়, পিছন দিকে দৌড়।
এরকম কি আরো অনেকেই
অনেকেই দেখছে? অনেকেই বলতে মানে বললাম কি যে এমনকি আপনিও যদি একা একা রাত্রে আসেন আপনিও দেখতে পাবেন।
তাহলে তো এখন সবাইকে ভাগিয়ে দিতে হয়,
আমাদেরকেও মনে হয় চলে যাওয়া
উচিত না, মনে হচ্ছে থাকি দেখি।
তবে এতটুকু আমরা বলতে পারি যে এই বগুড়াতে এই শীতের মধ্যে এসে মানে এমন কিছু ঘটনা আমরা শুনলাম, এমন কিছু জায়গার সন্ধান আমরা পেলাম যে আসলে শীত কি বলবো মানে শীতের চেয়ে হার কাপাকাপি আসলে ঘটনা
ঘটনার মধ্যে আছে সেটাই। মানে আমি জাস্ট ভাবছিলাম যে অন্য কারো সাথে ঘটলে গ্রামের কোনো এক যেসব মানুষরা বিজ্ঞান থেকে অনেক দূরে তাদের সাথে এই ধরনের একটা ঘটনা ঘটলে তাও মনে করা যায় একটা কিছু যে না হয়তো এটা তার ইমাজিনেশন বা এটা সে চিন্তা করেছে, কিন্তু ওয়েন ইট হ্যাপেন্স টু আ ডক্টর, সে একজন শিক্ষিত মানুষ, সে একজন ডাক্তার, সে চিকিৎসা করছে, সে বিজ্ঞানের সাথে সংযুক্ত, সে নিশ্চয়ই মানে ভয় পাবে না সত্যিকারের কোনো কিছু না ঘটে।
এমন তো হবে না যে ভয়ে চাকরি ছেড়ে দিয়ে
চলে যাবে, এমন তো হওয়ার কথা না, তাই না? আমরা যদি এটা ধরেও নিই যে তার তিন দিন পরে তার মৃত্যুটা স্বাভাবিক, এটা যদি আমরা ধরেও নিই, তারপরেও ওনার যে ওখান থেকে চাকরি ছেড়ে চলে যাওয়াটা দ্য পয়েন্ট সুমন সেইড, আসলেই এটা কিন্তু অলমোস্ট ইম্পসিবল। যথেষ্ট পরিমাণ ভয় না পেলে ওই বয়সের একজন ডাক্তার চাকরি ছেড়ে চলে যাবেন না।
এবং ক্লিনিকটাতে আমরা এখন আছি, এখনকার যে পরিস্থিতি, এখন তো রাতের বেলা এমনিতেই অনেক গা ছমছম একটা ভাব রয়েছে, তবে এতটুকু অনুমান করা যায় দিনের বেলাও মোটামুটি কিছু একটা আভাস এখানে হয়তো বা পাওয়া যায়,
হয়তো বা।
তো যাই হোক, দিনের বেলার পরিস্থিতি আমাদের পক্ষে আর দেখা সম্ভব হয় না এবং হচ্ছেও না,
রাইট?
কারণ আমাদেরকে প্যাক আপ করতে হবে,
প্যাক আপ করতে হবে এখনই।
তো প্যাক আপ করার আগে একটা বিষয় আরো একবার একটু বলি, এটা হচ্ছে এই বছরের শেষ ডর,
লাস্ট
ডর, এবং সামনের বছর আবার কোন একটা জায়গা থেকে আপনাদের সঙ্গে কথা হবে, দ্যাট মিন্স হচ্ছে খুব বেশি দেরি কিন্তু হচ্ছে
সেটাই। মানে 2015 হোক আর 2016 হোক, ডর মানে ভয় থাকবেই মানুষের মনে,
অনেকের মাঝে মনে করছে এমন হয়ে গেছে যে আজকে নতুন 31st নাইট পালনের খুব উৎসব শুরু হয়ে গেছে
হয়তোবা,
এবং সবাই খুব মেতে আছেন, এবং হয়তোবা আবার অনেকে ডরের রেসিপি মেনে হেডফোন কানে লাগিয়ে
সেটাই
মানে মনোযোগ দিয়ে শুনছেন। তো যে যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, খুব সাবধানে থাকেন, সেফ থাকেন, এবং নতুন বছরটা আপনাদের জন্য খুব ভালোভাবে শুরু হোক,
অনেক ভালোভাবে শুরু হোক। আমাদের তরফ থেকে সবাইকে আমরা হ্যাপি
নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি, এবং নতুন বছরে আশা করি আমাদের আগ্রহ থাকবে, ইচ্ছা থাকবে ডরকে আরো নতুন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সো আপনারা যদি সাথে থাকেন, হয়তো সামনের নিউ ইয়ারেও আমরা এভাবেই আবার কোন একটা এপিসোড আপনাদেরকে উপহার দিতে পারবো।
সেটাই, আর আরেকটা জিনিস, একটা নতুনত্বের ধাপ আপনাদেরকে আমি আর সুমন আগে থেকেই জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এখন থেকে আপনারা অবশ্যই ডর শুনতে শুনতে আমাদেরকে SMS করবেন। সেই SMS টা অবশ্যই আপনারা ABC স্পেস আপনার নাম, তারপরে আরেকটা স্পেস দিয়ে ডর লিখে, তারপরে আপনার কথা যেটা বলার আছে, সেটা যদি হয় আপনার অবিশ্বাস, সেটা যদি হয় আপনার বিশ্বাস, সেটা যদি হয় আপনার আলোচনা, সেটা যদি হয় আপনার সমালোচনা, যেটাই হোক না কেন আমাদেরকে পাঠিয়ে দেবেন। এবং সেটার ফিডব্যাক যদি যথেষ্ট পরিমাণ রেলিভেন্ট থাকে ডরের সাথে, অবশ্যই আপনারা কোনো না কোনো সময় পাবেন।
রাইট, আসলে যেহেতু আমরা ডর লাইভ করছি না, সো পরবর্তীতে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমি আর রেহান ঠিক নেক্সট এপিসোডে আপনাদের সাথে আপনাদের বিষয়গুলো নিয়ে একটু আমরা,
মানে 30 তারিখে যারা শুনছেন তারা হয়তো বা আজকে আমাদেরকে টেক্সট করছেন, এবং এই টেক্সটগুলো আমরা 31 তারিখের পরে অর্থাৎ 2016 যে বৃহস্পতিবারের ডরটা হবে, সেই ডরে আপনি যে আপনার ফিডব্যাকটা অবশ্যই পাবেন, যদি আপনার SMS বা আপনার কমেন্ট যথেষ্ট পরিমাণে ডরের সাথে সম্পর্কিত হয় এবং রেলিভেন্ট হয়।
সো আজকের মতো বিদায় নিচ্ছি আমরা, এবং নতুন বছরের শুভকামনা আরো একবার সবাইকে জানিয়ে,
ইয়াপ, এন্ড ওয়েট ফর দ্য মোস্ট এক্সাইটিং জার্নিজ ইন দ্য নিউ ইয়ার 2016।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
গভীর রাত, যারা এখন পর্যন্ত জেগে ডর শুনছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ডরের এখানে ইতি টানছি। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে ছিলাম, আমার টিম সুমন, রেহান এবং সাউন্ডের লোবানকে সাথে নিয়ে। প্রিয় শ্রোতার, গভীর এই রাতে যারা এতক্ষণ জেগে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। যাবার বেলায় সতর্ক করতে চাই, যা আপনি বিশ্বাস করেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত, তা জোর করে অন্যের কাছে চাপিয়ে দেয়া কোন নৈতিক ব্যাপার নয়। এবং একইভাবে যা আপনার জীবনে ঘটে গেছে কিন্তু অন্য কেউ জীবনে ঘটেনি এবং তার জন্য সেটা বিশ্বাস করা দুরূহ হলেও, তার কাছে জোর করে বিষয়টিকে বিশ্বাসযোগ্য করাটাও কোন নৈতিক বিষয় নয়। সুতরাং ডরে প্রচারিত ঘটনাগুলো যারা বলেন এবং যারা শোনেন তাদের প্রতি আমরা যেন পারস্পরিক শ্রদ্ধাবোধটুকু বজায় রাখি। শেষ করছি আজকের মতো, শুভরাত্রি।